This track was downloaded from FusionBD.com.
ABC Radio, FM 89.2.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
দেখতে দেখতে দৌড়ের 41তম পর্বে চলে এসেছি আমরা। লম্বা একটা সময়, 40টি পর্ব জুড়ে আমরা ঘুরে বেরিয়েছি বাংলাদেশের প্রত্যন্ত হন্টেড জায়গাগুলোতে, যেখানে হয়তো কোনোদিন আপনার পাই পড়েনি। আমরা দেখিয়েছি এই সব জায়গায় যেখানে ঘটে গেছে অতিভৌতিক সব ঘটনা। প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ। বৃহস্পতিবারের রাতে আমি আর জে কিবরিয়া এই মুহূর্তে আমার অনুষ্ঠান ডর নিয়ে, একই সাথে আমার টিম মেম্বার যারা রয়েছেন তাদের এই প্রিয় অনুষ্ঠানটি আপনাদের সামনে আরো একবার উপস্থাপন করতে যাচ্ছি। অন দ্য স্পট থেকে সুমন এবং রেহান, এবং সাউন্ডে কাজ করেছে লোমান। আজকে আমরা যে কাহিনী, যে গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা পুরো সপ্তাহ জুড়ে আমরা ধারণ করেছি পুরন ঢাকার একটি ছাপাখানায়। আজকে গত সপ্তাহে যারা আমাদের এখানে আসার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিলেন তাদের মধ্য থেকে তিনজন অতিথি পেয়েছি। সোহান, নীরব, নাজুল, এদেরকে নিয়ে আমাদের যে ডরের যাত্রা শুরু হচ্ছে তা আপনাকে অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। আমরা অনুষ্ঠানের শুরুতেই পুরান ঢাকার এই ছাপাখানায় যাওয়ার যে বাইটগুলো, যে কথোপকথনগুলো, সেগুলো অনুষ্ঠানের শুরুতে বরাবরের মতোই আপনাদেরকে একটু শোনাতে চাই সুমন এবং রেহানের কাছ থেকে, এবং তারপর পরে আমরা ঢুকে যাব ডরের মূল পর্বে।
একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমরা যে এলাকায় আছি, এই এলাকায় যতই নতুনত্ব আসুক না কেন, মানুষগুলো যতই নতুন হোক না কেন, নামটা পুরানোই থাকবে।
রাইট,
পুরানো ঢাকা,
পুরানো ঢাকা। আর একটা জিনিস পুরনো থাকবে,
কি রে,
এই এলাকার মানুষের যে খাওয়া দাওয়ার প্রতি একটা যে ইন্টারেস্ট আছে না, তো বাখরখানি, মানে ওটা তো মনে হচ্ছে এলাকায় এসে না খেলে একটু অন্যরকম হয়ে যায়।
এই জন্যই তো খেয়ে আসলাম দোস্ত,
তাই নাকি?
ও আচ্ছা, না মানে এই জন্যই খাওয়ার প্ল্যান করতেছি, চল যাই।
সেটাই তোমায় বলতে, কখন খাইলে, আমার মানে ঘ্রাণ শুনে তো খাওয়া হয়ে গেছে,
মানে খিদা লাগছে তো ওই জন্য।
আচ্ছা যাই হোক, এইখান থেকে মনে হয় আমাদের স্পটের দূরত্ব তো খুব বেশি নেই।
না না, এই সামনেই, বাট তার আগে খুব ইম্পর্টেন্ট একটা কনভারসেশন আছে আমার তোর সাথে।
যেমন
কয়েকজন খুব খেপে গেছে, আমি তোকে বারবার মামা বলায়, আমার মনে হয় আমার তোকে মামি বলা উচিত।
তাই নাকি?
আমি বুঝতেছি না, আমি কি একটা ছেলেকে এখন মামি বলবো?
কি, আমি তো তোরে অনেক সময়
এটাই তো দেখা যাচ্ছে, তোরে তো আমরা মামি বলতে,
তুই আমায় মামি বলিস, আমিও তোকে মামি বলবো।
আমি বুঝলাম না চাচা আমার মধ্যে সমস্যাটা কোথায়।
আচ্ছা যাই হোক, আসলে ঘটনা হচ্ছে যে আমার আর রেহানের অনেক সময় অনেক কিছুই আমরা বলে ফেলি, তুই তো কারি, কত কিছুই তো হয়ে যায়। যাই হোক,
আমরা এরকমই,
সেটাই। যাই হোক, আমরা এখন বাখরখানি চল খাই, হাঁটা শুরু করি। বিষয় হচ্ছে যে একটু এই রাতের বেলা, মানে পুরন ঢাকার গলিগুলো দিয়ে আমার একটু কমই হাঁটা হয়েছে, তো আজকে সেই
আমি অবশ্য তখন প্রায় দেখা যেত আমরা রাত্রে 2-2:30 মধ্যে প্র্যাকটিসটা শেষ করে সবাই মিলে ভ্যানে চড়ে বা হাঁটতে হাঁটতে চলে আসতাম এখানে, এবং বিরিয়ানি খেতাম বা বাকরঘানি খেতাম। ঢাকার বেশ কিছু জায়গার মতন এটাও একটা জায়গা যেখানে আসলে রাত গভীর হয় না কখনো, একটা টাইম পর্যন্ত মানুষ জাগে।
আমরা একটু আগে যে রাস্তাটা দিয়ে আসলাম, কি পরিমাণ ভিড় ছিল,
মনে হচ্ছে যেন নর্মাল সন্ধ্যাবেলা। ভালোই,
ওকে চল আবার এবার একটু খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিই।
রাইট, এবং তারপরে সরাসরি চলে যাব আমাদের আজকের স্পটে, যেখানে দিনের বেলাও রাত মনে হয়। ওকে দেন, আবারও ডর এবং আবারও কিছু অতিথি নিয়ে আমি রেহান আছি,
আর সেই সঙ্গে সুমনও আছি, এবং আরো একটা নতুন জায়গায় এসেছি আমরা।
রাইট, তবে আবারও ঢাকার খুব কাছাকাছি, তাই না?
খুব কাছাকাছি বলতে কি বুঝাচ্ছিস, আমরা এক সময় বলতে পারি ঢাকার প্রাণকেন্দ্রে।
রাইট, নতুন ঢাকায় কিন্তু না, আমরা পুরনো ঢাকায় আছি, কোনো এক প্রেসে বা ছাপাখানায়। যেখানে অনেক কিছু ঘটেছে,
ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো ছাপা হয়নি, তো সেই ঘটনাগুলোই আজকে আমরা একটু মুখে মুখে আমরা শুনে নিব। হয়তো কোনো আপনি কাগজে কলমে এটা কোথাও কখনো শুনেননি,
রাইট? আর কাগজে কলমে শুনতে হবে না, শোনা যদি যেতই তাহলে তো ডরের তৈরিটাই হতো না। যেহেতু ডরে আছি, আমরা শুনবো, আর শুনবো যার কাছ থেকে, তার নামটা আগে জেনে।
আমার নাম হচ্ছে সোহান, আমি একটি জাতীয় দৈনিকে জব করছি।
সোহান ভাই, আপনি তো আরো একবার এসেছেন ডরে আমাদের সাথে,
আরেকবার এসেছেন
তাই না? আর এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য কি?
আমিও সেটাই শুনতে যাচ্ছিলাম।
এখানে অনেক রকম ঘটনা ঘটে যেটা আমি এখানকার মানে গার্ডদের কাছ থেকে জানতে পারি।
আচ্ছা,
মানে বেশ কয়েক বছর আগে থেকে ঘটতেছে ঘটনাগুলো, বাট এখন আপাতত মানে ওই যে জায়গাটা ঘটে সেখানটা মানে বন্ধ করে দিয়েছে কিছু ব্যক্তি।
আচ্ছা,
তো এই জন্যই মানে আমি ডট টিমকে বলেছি যে এখানে আসলে,
সেই জন্যই তো আমরা আসলে ওই যে দ্বিতীয় তলায় ঘটনাটা ঘটলো, আমরা এক্সাক্ট স্পটে যেতে পারিনি, তবে স্পটটার একদম কাছাকাছি আমরা আছি,
জাস্ট নিচের তলায় আমরা আছি। তো যাই হোক, তাহলে আমরা কি এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা দিয়ে শুরু করবো, নাকি অন্য কোন এক্সপিরিয়েন্স আপনার আছে যেটা শেয়ার করতে
চান? অন্য একটা ঘটনা দিয়ে শুরু করি।
ওকে ফাইন, তাহলে আমরা অন্য ঘটনা দিয়ে শুরু করি, এবং সেই সাথে এখানে কি ঘটতো একটু পরে আমরা সবাই খুব আগ্রহ নিয়ে আছি সেই ঘটনাগুলো একটু শুনবো,
রাইট? হ্যাঁ, অবশ্যই। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা মানে আমার এক অফিসের এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, তার নাম হচ্ছে রঞ্জু। তো এটা হচ্ছে তার ছোট বোন এবং তার ছোট বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল, এটা চট্টগ্রাম হালি শহরে ঘটেছিল।
কত বছর আগের ঘটনা?
এটা প্রায় 2003 হবে ঘটেছিল। তখন তারা মূলত হাট হাজারিতে থাকতো, তো তাদের চালের ব্যবসা ছিল তার হাজবেন্ডের। তারা হালি শহর চলে আসে, তারা যে বাসাটা আছে সেটা হচ্ছে দুতলা একটা বাসা, তাদের যে সামনের ইউনিট সেটাতে বাড়িওয়ালারা থাকে, তারা যে ইউনিট নিয়েছে সেটা হচ্ছে একটা ফ্ল্যাট, আর নিচে হচ্ছে গিয়ে একটা গোডাউন।
আচ্ছা,
কোন একটা ঔষধ কোম্পানির গোডাউন ছিল তখন। তো প্রথম দিন যেদিন বাসায় ওঠে, তো এমনিতেই তো জায়গা একটু নড়াচড়া হলে ঘুম আসতে চায় না, জায়গা চেঞ্জ হলে ঘুম। তো যথারীতি হাজবেন্ড খুব চেষ্টা করছিল ঘুমানোর জন্য, ছোট বোনের হাজবেন্ড, তার ঘুম আসছিল না।
আচ্ছা,
তো রাতে কোন একটা টাইমে তার মনে হলো কি ভাইয়া, যে তাদের যে ওয়াশরুমটা সেখান থেকে মানে বেশ কয়েকজন লোক মানে হেঁটে আসলে যেমন একটা শব্দ হয়। আমি প্রথমে বলি যে সামনে একটা রুম ছিল তাদের, মানে দরজাটা খুললে সামনে একটা রুম, দেন যে কোনো একটা গলির মতো সরাসরি ওয়াশরুমের দিকে চলে গেছে সেটা, আর তার পাশে আর একটা রুম, মানে তাদের বেডরুম যেটা, যেখানে তারা ঘুমিয়েছিল। তো সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে, এমন সময় তিনি দেখতে পায় কি যে হঠাৎ মানে চার পাঁচজন লোকের মতো মানে সামনে রুমের দিকে হেঁটে চলে গেল। তার দরজা, হ্যাঁ, রুমের দরজা
খোলা ছিল,
হ্যাঁ খোলা ছিল দরজা। সে প্রথম ভাবে যে কোন চোর হলো নাকি, তো সে খুব দ্রুত বের হয়ে যায়। দ্রুত বের হয়ে যখন ডাইনিং দিকে যায়, দেখে কেউ নাই, কিছু নাই।
আচ্ছা,
তো সে চিন্তা করে কিছুক্ষণ যে আসলে কেন কি ভুল দেখলাম, ঘুমোচ্ছে না সে কারণে কি ভুল কিছু দেখলাম আমি। তো এরকম চিন্তা করতে করতে সে আবার চলে আসে রুমে, যাক সে রাতে আর কিছু ঘটে না। তো পরদিন থেকে মানে তার যে ওয়াইফ প্রায় ফোন করে তাকে বলে যে কেমন যেন যে কোন একটা জায়গায় আমরা চলে গেলে মানে আমাদের শরীর অটোমেটিকলি কিন্তু খুব ভারী হয়ে যায়, ভয় পেলে যেমন ভারী হয়ে যায়, মানে ঘরের মধ্যে
আড়ষ্ট হয়ে যায়।
হ্যাঁ, ঘরের মধ্যে থাকলে না তার শরীর এখন ভারী যায়। তাদের একটা বেবি ছিল চার বছরের, তাদের যে সামনের রুমটা সে রুমে অনেক কাছের জিনিস ছিল, এখন তার সামনের রুমটা সবসময় লাগিয়ে রাখতো বাচ্চা যাতে গিয়ে নষ্ট করতে না থাকে। তো তার হাজবেন্ড বলে যে তুমি একা থাকো, হয়তো ভয়টা পাও এই জন্য তোমার এরকম হয়, বাট এরকম কিছু না, সান্ত্বনা দেয়। বাট একদিনের ঘটনা, একদিন প্রায় এটা সন্ধ্যার দিকে হবে, তার ওয়াইফ কিচেনে কাজ করছিল, বেবিটা সামনের রুম থেকে মানে সামনের রুম তো লাগানো সে রুমের দরজার সামনে থেকে আম্মু আম্মু বলে রাখছে, আম্মু আম্মু দেখে যাও দেখে যাও দেখে যাও, গিয়ে দেখে কি বাচ্চাটা সে দরজার নিচে একটা কাপড় টেনে বের করছে, সাদা কাপড় একেবারে।
আচ্ছা,
তো বাচ্চা তো বুঝতেছে না একটা সাদা ধপ্তপ একটা কাপড়, তিনি খুব ভয় পেয়ে যায়। দরজাটা লাগানো ভেতর থেকে কেউ একজন টান দিয়ে কাপড়টা ভেতরে নিয়ে গেল। তো সে মানে ভয়ে মানে একেবারে সেখানে দাঁড়িয়ে গেল, কি হলো এটা? তো সে সাথে দরজা খুলে দেখলো ভেতরে কিছু নেই, সে প্রচন্ড ভয় গেল, কোন কাপড় নেই, কিছু একটা মানুষ নেই,
কাপড়ও নেই,
কাপড়ও নেই, কিছু নেই, সামনের রুমে জাস্ট কয়েকটা কাঁচের জিনিস রাখা তাদের। তো সে দরজা খুলে বাড়িওয়ালার যে রুম সে রুমে নক করতেছে, বাড়িওয়ালা নেই, বাড়িওয়ালার যে কাজের মেয়েটা সে দরজা খুলে দিল, বললো যে তিনি তো বাইরে গেছে, খুব মানে ভয় পেয়েছে, সে বলছে আমাকে এক গ্লাস পানি দাও। তো ভিতরে এসে বসেন, তো জাস্ট ও ভিতরে গিয়ে বসে, তো সে বসে দেখে গিয়েছে বাড়িওয়ালার যে রুমের দেয়াল গুলো সেখানে অনেক রকম মানে আরবি অক্ষরে অনেক রকম লেখা, মানে কোন সুরা হবে হয়তো জায়গা দেয়ালে বিভিন্ন জায়গা, বাট এটা তো হওয়ার কথা না, যেদিকটা কাছে সেদিকে দেখে যায় কি অবস্থা,
এভাবে সাধারণত দেয়ালে
দেয়ালে থাকে না। হ্যাঁ, সে দেখে মানে আরো ভয় পেয়ে যায়। সন্ধ্যার পর তার হাজবেন্ড আসে, সে আর রুমে যায় না, বাড়িয়াল রুমে থাকে। বাড়িয়ালও তখন আসেনি, তার হাজবেন্ড আসার পর সে বলে, তার হাজবেন্ড বলছে কি বলো, এক কথা দুই কথা হাজবেন্ডের সাথে কথা কাটাকাটি হয় সবটা নিয়ে। সে বলতেছে যে না দেখছে, তার হাজবেন্ড বলতেছে
উনি কি মানে হাজবেন্ডকে টোটাল কথাটা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে?
হ্যাঁ বলেন,
তারপরে সেই ঘটনা নিয়ে একটা কথা কাটাকাটি শুরু হয়।
হ্যাঁ, তার হাজবেন্ড বিশ্বাস করতে চায় না যে এরকম কিছু হতে পারে না, মানে তার এই বিষয়টার উপরে তার একটু বিশ্বাস কমই ছিল। তারা মানে ঝগড়া করে হয় কি, ওই ভিতরের রুমে তার ওয়াইফ এবং বেবিটা ঘুমিয়ে পড়ে, সে সামনের রুমটার মধ্যে আজকে ঘুমায়, যে পর্যন্ত তারা এই পর্যন্ত এই রুমের মধ্যে ঘুমায়নি। সেখানে একটা ফ্লোরিং বেড, ঘুমানোর একটা টাইমে হাজবেন্ডের মনে হয় যে সে আসলে বেডে নেই, সে মানে ফ্লোরের মধ্যে শুয়ে আছে। তো সে ভাবতেছে এটা কি হলো, আমি তো বেডে শুয়েছি। তো সে ভাবলো কি হয়তো নড়াচড় করতে হয়েছে, তো ফ্লোরিং বেডটা হয়তো পড়ে গেছে। তো সে করলো কি, আবার আগের জায়গায় গিয়ে শুয়ে পড়লো। জাস্ট তার ঘুম আসেনি তখনও, জাস্ট কয়েক মিনিট পরে তার মনে কি একজন টান দিয়ে তাকে নিচে পাঠালো
এবং সে পড়ে গেল।
হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে সে দেখে যে সে যেখানে ঘুমিয়েছিল সেখানে একটা কালো একটা শ্যাডো শুয়ে আছে, খুব লম্বা। সে যেখানে শুয়েছিল সেখানে একটা কালো একটা শ্যাডো তাকে সরিয়ে দিয়ে
ওই শ্যাডোটা
শ্যাডোটা শোয়া সেখানে। এটা দেখার পর মানে চিৎকার দিয়ে সে মানে রুম থেকে বের হয়ে গেছে। এটা মানে সে কি দেখলো, তো তার চিৎকারে তার ওয়াইফ উঠে গেল, কি হয়েছে কি হয়েছে। তো সে তার দাদাকে বললো দৌড়ে বাড়িয়ালের রুমে চলে গেল, বাড়িয়ালা খুলে কি হয়েছে, কি এগুলো কি ঘটতেছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি আসলে বাড়িয়ালি ব্যাপারটা খুলে বলে যে আপনারা যে রুমটা থাকেন এই রুমটাতে আসলে একটু সমস্যা, সমস্যা বলতে কি অনেক হুজুর দেখানো হয়েছে, বাট তারা একটা কথা বলে যে এই রুমে কারো পক্ষে সম্ভব না থাকা, কারণ এই যে রুমটা ভাইয়া সেখান দিয়ে 20-30টা জিন প্রতিদিন যাতায়াত করে এবং তারা কারো ক্ষতি করে না, বাট তাদের সামনে কেউ যদি পড়ে যায় বা ডিস্টার্ব করে
সেক্ষেত্রে
এটি তাদের রাস্তা যাতায়াতের। বাড়িয়ালি হয়তো বলেনি রুমটা ভাড়া নাও হতে পারে এই জন্য, বাট সে বললো যে জিনগুলো কোনো ক্ষতি না, তারা এরপর থেকে মানে সেখানে থাকার কোন রকম রিস্ক নেয়নি।
কিন্তু ওই কাপড়টা যে টেনে নিয়ে গিয়েছিল সেই রুমটাও কি ওই যাত্রাপথের মধ্যেই ছিল?
হ্যাঁ, সেই রুম দিয়ে যাতায়াতটা হতো। যে বেডরুমটা ছিল সেই রুমটা সমস্যা না, বাট ওই রুমটা দিয়ে ঢুকে ওয়াশরুম দিয়ে সেদিক দিয়ে চলে যেত। প্রতিদিন প্রায় 20-30 জন চিন নাকি সেখান থেকে চলাফেরা করে।
আচ্ছা, বাসাটা কোথায় এটা?
এটা হালে শহরে, এখনো অবশ্য নেই, সেটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে সেখানে, বাট তখন এই ঘটনাটা প্রায় 2003-এর ঘটনা। এটা
তো এই ছিল আপনার প্রথম?
হ্যাঁ, এটাই আমার প্রথম ঘটনা।
আমি একটা ঘটনা এটা শুনে আপনার মানে যাতায়াতের যে রাস্তাটা বললো, তো আমার একটা ঘটনা মনে পড়েছে যে একদিন আমি শুনেছিলাম আমার এক ফ্রেন্ডের কাছে, তো ওদের গ্রামের বাড়িতে এই ধরনের ঘটনা একটা ঘটেছিল।
আচ্ছা,
তো ওদের গ্রামে একটা বাড়ির কয়েকজন মহিলাকে একই সাথে জিনে ধরেছিল,
একসাথে
দুজন না তিনজনকে। তারপরে যখন হুজুর এনে ছাড়ানোর চেষ্টা করেছে, তো অনেকেই যেই টেকনিক গুলো আছে ওভাবে চেষ্টা করানোর পর একসময় যখন জিনগুলো হাজির করানো হয়েছে, ওরা তখন বলেছে যে ওদের যে ঘরটা আছে, দুইটা ঘরের মাঝখানে একটা ছোট একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা।
আচ্ছা আচ্ছা।
এবং যেহেতু বাসা এখানে, সো এই জায়গার সামনে দিয়ে কিন্তু ওদের মুভমেন্ট করতেই হয়, ওদের ওখানে যাওয়া ছাড়া উপায় নেই। তারপরেও তারা তাকে ধরেছে শুধুমাত্র তাদের যাতায়াতের রাস্তায় পড়ে গেছে বলে।
রাইট।
এবং তারা বলেছে যে আমরা বছরের পর বছর ধরে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, আমাদের এই রাস্তার মধ্যে যে আসবে কোনো প্রবলেম করবে আমরা তাদেরকে ধরবো।
অফকোর্স, আসলে আমাদের রাস্তার পথেও যদি কেউ আটকে দাঁড়িয়ে থাকে বা ঘর বানিয়ে বসে থাকে আমরাও তাকে ডিস্টার্ব করবই, সো ইটস ভেরি ন্যাচারাল। তো যাই হোক সোহান ভাই, এটা মনে হয় ছিল আপনার একটা স্টোরি, এছাড়া আর কিছু?
হ্যাঁ, একটা স্টোরি আছে, এটা আমি শুনি একজন নাইনকারের কাছ থেকে, তার নাম হচ্ছে নয়ন। সে শুনি এক রাতেই, আমি যেহেতু পত্রিকা অফিস জব করে অনেক রাতেই আমাকে বাসায় ফিরতে হয় 12-1 বাজে, তো প্রায় তার সাথে আমার দেখা। তো একদিন জিজ্ঞেস করলাম যে মামা আপনার লাইফে কোনো ঘটনা আছে কিনা, যেহেতু আপনি রাতে থাকেন। তো সে বলল যে টুকটাক তো ঘটে, বাট একটা ঘটনা তার মানে জীবনে খুব দাগ কেটেছে।
কোনটা?
সেটা হচ্ছে গিয়ে প্রায় 96-এর ঘটনা। এটা তার বাড়ি হচ্ছে সিলেটে মূলত, তো সিলেট থেকে সে মানে চাঁদপুর আসে, চাঁদপুর মতলবে নদী কেন্দ্রিক কোন একটি গ্রামের ঘটনা এটা। তো সেটা কবরস্থানের পাহাড়দার হিসেবে
নিযুক্ত থাকে আর কি।
তো নদীর পাশে গ্রামগুলো হয় কি, প্রায় সময় অনেক বেয়াউরিশ লাশ চলে আসে, যেমন নদীতে ভেসে ভেসে ডেড বডি আসে, এগুলো হয় কি পুলিশের ঝামেলা করার পরে ওগুলো মানে আবার এই সেখানে স্থানীয় কবরস্থানে কবর দিয়ে দেয়। তো একবার একটা ঘটনা ঘটে কি, সে মানে তার রুমটা ছিল কি কবরস্থানের ভেতরেই, কর্নারে তার একটা রুম ছিল,
মানে কবরস্থানের বর্ডারের ভিতরেই একটা কর্নারে তার রুম ছিল।
একদিনের ঘটনা, একটা লাশ একেবারে ওটা গলা অবস্থা একটা লাশ, একটা বেয়ারিশ লাশ আসে।
আচ্ছা,
সন্ধ্যার দিকে আসে লাশটা। পরে মানে স্থানীয় যারা মানে এই কবরস্থানের সাথে যারা মানে দায়িত্বে আছে দাফন টাফন করার জন্য, তো তারা মানে সবাই মিলে এটাকে যেহেতু জানাজা পড়ায় পড়িয়ে গোসল টোসল করে জানাজা পড়িয়ে জাস্ট এটাকে, যেহেতু কবরস্থানটা অনেক পুরনো তাই মানে একটা কোণারে সেটাকে কবর দেয়।
আচ্ছা,
কবর দিয়ে সবাই চলে যায় প্রায় রাত নটা, গ্রাম অঞ্চলে তো নটা অনেক রাত। তার নমিয়ে ছিল, সে দশটার দিকে একবার বের হয়, বের হয়ে একটা চক্কর দেয় পুরা কবরস্থান দিয়ে, আবার বারোটার দিকে আবার যায় গিয়ে সে এসে মোটামুটি তার রুমে শুয়ে পড়ে। সে যখন বেরোবে তখন সে তার মানে বেরোর আগে সে আগে জানলা দিয়ে দেখে, যেহেতু নদীর পাশে কবরস্থানটা, সে তো লাশ চুরি হওয়ার অনেক রকম সম্ভাবনা থাকে। তো সে জাস্ট এক নজর তাকিয়ে দেয় যে নতুন যে কবরটা দিয়েছে সেখানটার পাশে সাদা একটা কি যেন একটা দেখা যাচ্ছে পড়ে আছে।
আচ্ছা,
ওকে। সে দূর থেকে তো অত ভালোভাবে বুঝতে পারতেছে না, কাছাকাছি চলে গেল। একেবারে কাছাকাছি যাওয়ার পর সে দেখলো যে জাস্ট একটা মানে কাফনে মোড়ানো যদি একটা লাশকে ফেলে রাখে একেবারে নতুন। সেটা দেখে খুব ভয় পেয়েছে কি এখানে লাশ ফেলে করতে আশেপাশে কোনো লোকজন নেই। তো সে করে কি পিছনে ব্যাক করে, ব্যাক করে সে গিয়ে মানে আরো দু একজন যারা আছে গ্রামে দুইজনকে বলে যে মনে মনে একটা ঘটনা এখানে একটা লাশ পড়ে আছে। তো তারাও আসে, এসে দেখে যায় সত্যি সত্যি একটা লাশ এখানে পড়ে আছে। তো তারা মানে ভাবে যে এটা কার লাশ, কোত্থেকে আসলো। জাস্ট যখন তারা মানে মুখটা খুলে ভাই তারা শকড হয়ে যায় যে তারা লাশটা যে কবর দিয়েছে না সেই লাশটা এখানে পড়ে আছে। বাট ওই যে কবরটা না সেটা এখনো মানে আগের মতো
অবিকল, মানে
অবিকল কোন রকম কোনো প্রবলেম হয়নি। ওটা মানে যদি
সেই লাশটা তো পচা গেলা লাশ ছিল,
হ্যাঁ,
তাহলে কি কাপড়ের কাপড়ের উপরে টপরে কোন রকম দাগ বা কিছু
মানে মনে হচ্ছে মানে জাস্ট লাশটাকে যদি মোড়ানো হয় নতুন কাপড় দিয়ে লজিক পাচ্ছে না এটা। তারপর মানে একটা ব্যাপার ছিল কি, যেহেতু কবরস্থানের পাশে অনেক তখন জায়গা জমি বিক্রি হচ্ছিল, তখন তাদের একটা ভয় ছিল কি যদি এটা যদি কোনো ফ্লাশ হয় তাহলে হয়তো বা এখানে কেউ আসতে চাবে না ভয়। তারা করলো কি, যে কাট নয়ন ভাই তাকে বললো যে কখন তুমি কাউকে বলো না এটাকে আবার দাফন করো, আগে আবারও সেটাকে
আগের
সে কবরটা খোঁড়া, সে কবরটা আগের মতোই আছে বাট কোনো লাশ নেই ভিতরে,
ভিতরে কোনো লাশ ছিল
না, লাশ ছিল না। আবার সেটাকে দাফন করা হয় সেখানে, দাফন করায় সেরাত চলে যায়। সেরাতে আর কোনো প্রবলেম হয় না। পরদিন সারাদিন মানে নয়ন ভাই খুব ভয় পাচ্ছে যে এটা কিভাবে সম্ভব, মানে সে মানে তার লাইফে সে অনেক জায়গায় ডিউটি করেছে বাট এরকম কোন ঘটনা তার লাইফে ঘটেনি। তো সেরাতে হয় কি, জাস্ট রাত দুইটা একটার দিকে সে মানে জেগে আজকে বসে আছে যে কি হচ্ছে ব্যাপারটা, মানে সে চিন্তা করতেছে এমন টাইমে মানে তার মানে জানলা দিয়ে চোখ চলে যায় কি দুজন লোক, জাস্ট দুজন লোক একেবারে সাদা পাজামা পাঞ্জাবি পরা তারা কবরস্থানে ঢুকলো।
আচ্ছা,
ঢুকে হেঁটে যাচ্ছে নতুন কবরটার দিকে একেবারে,
সে তার জানলা দিয়ে দেখতে পাচ্ছে,
জানলা দিয়ে সে তাকিয়েছে, এক দৃষ্টি তাকিয়েছে। তো যখন সে দেখলো যে নতুন কবরটার দিকে যাচ্ছে তখন তার মানে নানা রকম সন্দেহ হলো যে তারা কারা। তো সে জাস্ট দরজাটা খুলে বাইরে মানে এগিয়ে গেল সামনে দিকে যে দেখি এরা কারা।
ডর মানে ভয়। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে ডরে, মাত্র তিন মিনিটের বিরতি। আমরা বিশ্বাস করি ডর শুনতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি। যারা ডর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব ডরের রেসিপিটা কি। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর। ডর এবিসি রেডিও এফএম 89.2 এবিসি রেডিও এফএম 89.2 শোনার জন্যে আমরা সবসময় যে কথাটা বলি, একটা পরিবেশ চাই ভয়ের। ভয়ের জন্য পরিবেশ না হলে ভয় ধরা দিতে চায় না, এবং ভয় পেতে হলে ডর শুনতে হবে বিশেষ একটা রেসিপির মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আরো একবার স্বাগত। আপনি এখন যে পরিবেশটির মধ্য দিয়ে ডর শোনার চেষ্টা করবেন সেটা হলো ঘরটা একেবারে অন্ধকার কিংবা নিশ্চুপ কোনো একটি জায়গায়। খুব বেশি বন্ধু না হওয়াটাই বেটার। যদি ভালো হয় একা একা শুনুন, ঘরের বাতিটি নিভিয়ে দিন, কিংবা শুনশান জায়গাতে হলে সেখানে যেন অন্ধকার থাকে সে ব্যাপারটা দেখে নেবেন, এবং একই সাথে ঘরের জানলাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চিতভাবেই ডর শোনার জন্যে, ডরের প্রত্যেকটি পালস বোঝার জন্যে আপনার রেডিওর ফ্রিকোয়েন্সিটা
ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে সেটাও নিশ্চিত করলেন। ফিরছি ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা তিন মিনিটের বিরতি নিয়েছিলাম।
দুজন লোক একেবারে সাদা পাজামা পাঞ্জাবি পরা কবরস্থানে ঢুকলো।
আচ্ছা,
ঢুকি হেঁটে যাচ্ছে নতুন কবরটার দিকে। একেবারে
সে তার জানালা দিয়ে দেখতে পাচ্ছে,
জানালা দিয়ে সে তাকিয়েছে, এক দৃষ্টি তাকিয়েছে। তো যখন সে দেখলো যে নতুন কবরটার দিকে যাচ্ছে, তখন তার মানে নানারকম সন্দেহ হলো যে তারা কারা। তো সে জাস্ট দরজাটা খুলে বাইরে মানে এগিয়ে গেল সামনে, দেখে এরা কারা। তারা দুজন সেই কবরটার কাছে গেল, নতুন কবরটার কাছে গিয়ে দুজন দুপাশে দাঁড়ালো।
আচ্ছা,
দুটো হাত দিয়ে টান দিয়ে লাশটাকে আবার তুলে ফেললো। তুলে পাশে ফেলে দিল। এটা দেখার পর মানে
মাটির উপর, মাটিতে কোনো মুভমেন্ট নেই,
কোনো মুভমেন্ট নেই, জাস্ট দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে হাত দুটো তাদের এমনি ঢুকে গেল মাটির মধ্যে, ঢুকে টান দিয়ে তারা বের করলো লাশটাকে, বের করে পাশে ফেলে দিল। সাধারণ নর্মাল মানুষ এটা দেখার পর
ঠিকঠাক করতে পারবে না,
জাস্ট সে সেন্সলেস হয়ে যায়। তো পরদিন যখন তার জ্ঞান ফিরে দেখা যায় অনেক লোকজন। এখানে একটা জিনিস খুব অবাক করার বিষয় ভাইয়া, যে লাশটা সেখান থেকে এবার তোলা হয়েছে, বা তুলে লাশটাকে পাশে আরেকটা কে যেন কবর খুঁড়ে ফেলছে, কবর খুঁড়ে সেটার মধ্যে লাশটাকে উপর করে ফেলে রাখছে। লাশটা নর্মালি সোজা থাকার কথা, সেটাকে উল্টিয়ে ফেলে রাখছে লাশটাকে সেখানে,
কবরটা খোলা অবস্থায়,
কবরটা খোলা অবস্থায় পাশে নতুন আরেকটা কবর, ওটার পাশে ওই কবরটা এখনো
ওইভাবেই আছে, কিন্তু পাশে আরেকটা খোলা
তার কাছে গেল যে আসলে ব্যাপারটা কি, কেন হলো এই ব্যাপারটা। তো সে আসলে তাৎক্ষণিক কোন ব্যাখ্যা পেল না, বাট সে একটা কথা বললো যে অনেক সময় হয় কি যে আমরা একটা কবরের উপর একটা কবর দিয়ে একটা মানুষকে দাফন করি, সে ভালো হতে পারে খারাপও হতে পারে। জাস্ট আগে যে ছিল হয়তো সে অনেক আমল করতো, সে খুব ভালো ব্যক্তি ছিল, যে যাকে হয়তো সেকেন্ড টাইম কবর দেওয়া হয়েছে তার উপরে সে হয়তো খুব খারাপ ব্যক্তিও ছিল হতে পারে। তো সেই কারণে সে চাচ্ছিল না যে তার এখানে সে আসুক, কবরটা তার নির্দিষ্ট একটা জায়গা আছে। তো আসলে সে চাচ্ছিল না, এই কারণে সে
মানুষগুলো কোথায় গেছে,
কোথায় গেল,
এবং শেষ পর্যন্ত ছেলেটার কবর কোনটা হয়েছিল, যেটা নতুন খোঁড়া হয়েছে
সেখানে তাকে দাফন করা হয়। বাট তারপরে সে আর ওখান থেকে জবই ছেড়েছে, সে ভয় আর কখনো কবরস্থানে, বাট এখন সে নাইট কেন ডিউটি করছে,
কিন্তু
কোনো ডিউটি সে করে না। এরপরও তার লাইফে টুকটাক ঘটনা অনেক ঘটেছে, সে বলছে কোন একটা সময় আবার বলবে সে সময় করে।
আচ্ছা, আমরাও সময়টার জন্য অপেক্ষা করবো, যাতে চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, কিন্তু ঘটলে যেন অবশ্যই ডরে উপস্থাপন হয়। যাই হোক সোহান ভাই, শুনলাম একটা প্রচন্ড অদ্ভুত খবর যে কবর লাশকে রিজেক্ট করে দিচ্ছে, এবং তাও বাইরের একটা শক্তির প্রভাব দেখিয়ে। আজব ব্যাপার, আসলেই আজব। তো সোহান ভাই, আমরা আরেকটা স্টোরিতে চলে যাব।
হ্যাঁ, আরেকটা স্টোরি বলতে, আমার যে অফিস যে ড্রাইভার, তার একটা ঘটনা আছে।
তো
সে আগে একটা ভাড়া যে গাড়িগুলো, সে গাড়িগুলো চালাতো, একটা মাইকেও চালাতো। তো তাকে একদিন মানে চলার পথে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার লাইফে কোনো ঘটনা আছে কিনা। তো সে বলল যে একটা ঘটনা আছে।
আচ্ছা,
সেটা হচ্ছে প্রায় 2006-07 মানে ঈদের সময়, কোরবানি ঈদের দুই দিন আগে ঘটনা।
আচ্ছা,
ঘটনাটা এমন যে বাড্ডায় একটা সুইসাইড করাটা লাশ নিয়ে তাকে ফেনে যেতে হবে। তো তার বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সে আসলে চাচ্ছিল না যে ভাড়া নিয়ে যেত, তারপর আবার লাশ নিয়ে গেলে অনেক রকম প্রবলেম হয় সেটা সে শুনেছিল। তারপর অনেক ভাড়া দেওয়ার কথা বললো। তো লাশের সাথে মানে যে ফ্যামিলি, তার আগে নাকি বাড়িতে চলে গিয়েছিল, তো তার যে বাবা, সন্তান মারা গেছে, তার বাবা আর ওই ছেলেটার ফ্রেন্ড যাবে সাথে আর কি। তো সে জানতো যে দুজনই যাবে সাথে। তো তারা সন্ধ্যার পরে রওনা হলো, লাশটাকে ভাইয়া করছে কি ওই যে বিছানার চাদর, একটা পুরনো চাদর দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে,
শুয়ে রাখা হয়েছে।
তো তারা যখন মানে যাত্রাবের ক্রস করলো, তখন মানে অনেক জ্যাম। তো হুট করে সে দেখলো কি, জাস্ট লুকিং গ্লাসে, এতক্ষণ সে খেয়াল করেনি, যে দেখলো যে না, গাড়িতে তো দুজন না তিনজন বসা,
মানে
মানে সে জানতো যে দুজন যাবে, বাট তিনজন বসা, আরেকজন লোক বসা, সে লোকটার গায়ে একটা পুরনো একটা কাপড়, সে লোকটা বসা লাশের সাথে বসা। তো সে আর জিজ্ঞেস করেনি, কারণ সে উঠার সময় তো এত কিছু খেয়াল করেনি, সে জাস্ট উঠে গাড়ি টান দিয়ে চলে আসে।
মানে সে সন্দেহ করেছে যে ওই লোকগুলো
ওনাদের সাথে কেউ হবে। সে এতক্ষণ খেয়াল করেনি পেছন দিকে কি হচ্ছে না। তো জাস্ট গাড়িটা যখন মানে গৌরপুর পার হলো ভাইয়া, তখন মানে অনেক রাত। তো গৌরপুর পার হওয়ার পরে ড্রাইভারের মানে একটা প্রবলেম শুরু হলো, সেটা হচ্ছে ড্রাইভার মানে যত স্পিডে গাড়ি চালাচ্ছে দেখতেছি যে সামনে খুব অন্ধকার, এত অন্ধকার থাকা হাইওয়েতে থাকার কথা না, বাট গাড়ি স্পিড কমিয়ে দিচ্ছে। তো পিছন থেকে বলতেছে কি ব্যাপার স্পিড কমলো, বলতেছে ভাইয়া আমি খুব অন্ধকার দেখতেছি সামনে, মানে গাড়ি চালাতে পারছি না। তো পিছন থেকে ওই দুজনে কথা বলতেছে যে আপনি একটু ভালো করে চালান, দেখে শুনে চালান। সে বলতেছে আমি তো আসলে ভালো করে টানতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে। তো একজন বলতেছে ঠিক আছে আপনি একটা সাইডে রাখেন, আমরা একটু চাটা খেয়ে আসি, আপনি একটু রিল্যাক্স হন। তো এক টানে গাড়ি টানতেছে যেন আপনার কাছে বিরক্ত লাগতেছে হয়তো। যাই হোক, গাড়ি থেকে দুজন নামলো এবং যে তৃতীয় পার্সনটা সেখানেই বসা, সেখানেই বসা আছে
এবং সে সেটা তখনও দেখতে পাচ্ছে,
তখনও দেখতে পাচ্ছে। তো সে আর কিছু বলতেছে না, সে ভাবছে যে নর্মালি তাদের সাথে কেউই হবে। দুজন বের হয়ে বললো যে একটা চায়ের দোকান দূরে দেখা যাচ্ছে রাস্তার পাশে, যে টং দোকান গুলো থাকে। তো বললো যে আমরা চা খেয়ে আসতেছি, একটু ঘুম ঘুম পাচ্ছে, আপনি বসেন, আমরা আসলে আপনি যান।
এটা সময়টা তখন কয়টা হবে?
11টার মতো, 11টা সাড়ে 11টা হবে এরকম একটা সময়। তো সে বসে আছে, তো তারা চলে গেল হেঁটে চায়ের দোকানে। জাস্ট সে বসে থাকা একটা অবস্থা ভাইয়া, তার মনে হলো কি যে পিছন দেখতে মনে হয় একটু ঝাঁকুনি খেলে কেমন যেমনটা হয় না, তো সে ভাবলো কি ভূমিকম্প হচ্ছে নাকি, এরকম ঝাঁকুনি হচ্ছে। তো সে পিছনের লোককে বলতেছে আচ্ছা ভাইয়া ভূমিকম্প হচ্ছে নাকি, পিছন থেকে কোনো সাউন্ড নেই, কোনো কথা হচ্ছে না।
আচ্ছা,
জাস্ট এই অবস্থা দেখলো যে আস্তে আস্তে মানে ঝাঁকুনিটা আস্তে আস্তে বাড়তেছে। তো এই প্রথম দেখলো যে ওই লোকটা একটু নড়াচড়া করলো, নড়াচড়া করে সে আস্তে করে গাড়ি থেকে নেমে গেল।
ওই তৃতীয় ব্যক্তিটা,
তৃতীয় ব্যক্তিটা এই নেমে গেল। নেমে যাওয়ার পরে সে ভাবলো কি হয়তো সেও চা খেতে যাবে। সে নেমে যাওয়ার পরে সে আর পেছনেও তাকানে হট করে দেখলো ঝাঁকুনিটা চড়ে হচ্ছে, গাড়িটা কাঁপছে।
আচ্ছা,
কাঁপতে কাঁপতে একটা সময় সে যেটা দেখলো সেটা হচ্ছে লাস্টটা উঠে বসে পড়লো, চাদর পেছানো অবস্থা লাস্টটা জাস্ট সিটের মধ্যে উঠে বসে পড়লো। মানে এটা মানে জাস্ট সে কয়েক সেকেন্ডে দেখছে, লুকিং গ্লাসে দেখছে, জাস্ট সে তার পিছনে যে ঘুরে সে তাকাবে সেই শক্তিটা তার নেই। তৃতীয় ব্যক্তির নামার সাথে সাথে ঘটনাটা ঘটলো। তো সে জ্ঞান হোক অজ্ঞান হোক সে মানে দরজাটা খুলে সে বের হয়ে দৌড় দিল। দৌড়তে কিছুতে যাওয়ার পরে দেখলো যে ওই দুজন চা খেয়ে আসতেছে। তো জাস্ট আগে গিয়ে বললো যে ভাই লাশ উঠে বসে আছে। এই কথা বলতে বলতে সে মানে নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে খুব খারাপ অবস্থা, মানে তার এতটা ভয় পেয়েছে
প্রচন্ড ভয়
হঠাৎ করে সে। তো তারা মানে তাকে মানে একজন ধরলো, একজন ওই গাড়ির দিকে গেল, গিয়ে দেখেছে নর্মালি লাশ সেখানে পড়ে আছে, যেভাবে থাকার কথা সেখানে আছে। বাট তার কাছে জিজ্ঞেস করলো যে লাশ তো আগের মতো আছে। সে বললো যে আপনারা যখন নেমে যান, তৃতীয় ব্যক্তি তো বলেছে, তৃতীয় ব্যক্তি কোন তৃতীয় ব্যক্তি, বলে যে আপনাদের সাথে একজন ছিল, বলেছে না আমাদের সাথে আর কেউ ছিল না, জাস্ট দুজনই উঠেছে এখানে গাড়িতে, আর কেউ ছিল না।
তাহলে
তৃতীয় ব্যক্তিটা তাহলে যে নেমে গেল, আপনারা যাওয়ার পরপরই আপনারা নেমে গেল, নেমে আপনারা যেদিকে গেছেন সেদিকে হাঁটা গেল, বলে যে আর কেউ ছিল না সেখানে, আমরা দুজনই ছিলাম। তো মানে এটা বলার পর সে বলে যে আমার পক্ষে সম্ভব নেই লাশ নিয়ে সামনে যাওয়া। তারও দু একজন মানে দোকানদার তারা চিল্লাচিল্লি শুনে এগিয়ে আসে কি হয়েছে, বললো যে এই অবস্থা। তো তারা বললো যে শুধু এটা প্রথম না, প্রায় সেখানে অনেক রকম দুর্ঘটনা ঘটে, লাশ নিয়ে যাওয়ার সময় অনেক রকম অনেকেই প্রবলেমে পড়ে এখানে এই জায়গাটার ভিতরে। অ্যাকচুয়ালি সে মানে আর লাশটা নিয়ে আর মুভ করেনি, সে সকাল হওয়ার পরে সে লাশটা অন্য গাড়িতে চলে গেছে, সে আবার টাকা ব্যাক করে চলে আসছে। বাট এখনো মানে সেটা কোনো ব্যাখ্যা পায়নি যে আসলে সে তৃতীয় ব্যক্তিটা কে ছিল।
আরেকটা বিষয় মানে আমার মনে প্রশ্ন জাগলো যে এই তৃতীয় ব্যক্তিটার আসলে কাজটা কি ছিল, মানে কেনই বা উঠেছিল, লাশটা অবিকৃত অবস্থায় আছে, কোন ধরনের কোন ফল্ট হয় নাই, তো তৃতীয় ব্যক্তিটা দেখা দিলই কেন,
মোটিভটা কি
বা নেমেই বা কেন গেল।
তো এটা নাকি প্রায় ভাই এখন সুইসাইড করা লাশে নাকি প্রায় সমস্যা,
অনেক ঘটনা ডরে পেয়েছি যে এই ধরনের লাশ ক্যারি করার সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে, এমনও পেয়েছি আমরা যে লাশ খাওয়ার ঘটনা পর্যন্ত আমরা পেয়েছি, কিন্তু এইটার আসলে মোটিভটা আমরা মানে শেষ পর্যন্ত বুঝতে পারলাম না, কোনো কিছু বুঝতে পেরেছি
আমি যখন কিছু না আমি বুঝতে পারছি না। বাট এটা এতটুকু মানে একটা জিনিস তো জানা কথা, এটা অনেকেই জানে অনেকেই বিশ্বাস করে না। সেদিনও আমার একজনের সাথে অনেক তর্ক হলো ফেসবুকে, জোনাকির পোকা অর সামথিং লাইক দ্যাট, উদ্ভট কোনো একটা নাম দিয়ে, তার অন্ধবিশ্বাস যে আত্মা বলে যেহেতু কিছু নেই তাহলে কোথা থেকে কি আসে, তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা কি জিন, জিনটা কেন তাহলে মানুষের রূপটা নিবে, কেন এই ভয়টা দেখানোর চেষ্টা করবে, তৃতীয় ব্যক্তিকে ড্রাইভার কেন দেখবে, তাই না, বাকি দুজন কেন দেখবে না,
কেনই বা তৃতীয় ব্যক্তি শুধু শুধু কিছু না করেই নেমে যাবে,
রাইট, তার মানে কি সে শুধুই সঙ্গ দিতে চাচ্ছিল নাকি ভয় দেখানোটাই তার উদ্দেশ্য, আমরা জানি না। আর বেশি যদি জানতে যাই তাহলে কি হবে জানি না। যাই হোক সুমন, কি করার আছে, এগুলোর তো উত্তর নেই
আসলে, এগুলার সব কিছুতে যদি উত্তর পাওয়া যেত তাহলে তো বিষয়গুলোর এত মিস্ট্রি থাকতো না,
রাইট,
ভয়ও আমরা পেতাম না।
তবে কোন কারণ ছাড়া কিছুই ঘটে না, নাথিং হ্যাপেন্স উইদাউট আ পারপাস, অবশ্যই পারপাস আছে, বাট আমাদের বোঝার
পারপাসটা আমরা বুঝতে পারছি,
অবস্থানে আমরা নেই।
তো সোহান ভাই, আর কোন ধরনের ঘটনা কি আপনার আছে, মানে আপনার জানা কিংবা ঘটেছে?
একটা ছোট ঘটনা আছে, সেটা আমাকে ফেসবুকে সেতু নামে একজন জানিয়েছে, ভোলাচর ফ্যাশনের ঘটনাটা। এটা হচ্ছে 99 এর দিকে হতে পারে ঘটনাটা। তো সে তখন ছোট ছিল, যেহেতু গ্রাম অঞ্চলে ভাই একটা হয় কি, ওয়াশরুম গুলো অনেক দূরে দূরে হয়। একদিন মানে বৃষ্টি হচ্ছে, খুব ঝুম বৃষ্টি, তো তার মধ্যে সে মানে রাতে খুব ওয়াশরুমে যাওয়ার খুব দরকার হয়। যেহেতু মেয়ে মানুষ, সে একাই বের হয়, কিছু দূর যাওয়ার পর সে যখন টিউবওয়েলের কাছে যাবে, পানি নেওয়া হচ্ছিল, টিউবওয়েল থেকে কিছু দূর মানে তাদের পুকুর, সে পুকুরে তারা মাছ চাষ করে।
আচ্ছা আচ্ছা।
সে হঠাৎ দেখলো কি যে বৃষ্টির মধ্যে কেউ একজন পুকুরের মধ্যে গোসল করতেছে, এত রাতে রাত প্রায় তখন 1টা 1টার মতো হবে আর কি, পুকুরে গোসল করতেছে, অথচ পুকুরে নামা একেবারে নিষেধ। তো সে দূর থেকে মানে চিৎকার করে বলে যে কে এত রাতে পুকুরের মধ্যে গোসল করতেছে, হ্যাঁ এখানে জানে না এখানে নিষেধ, মানে সে ভাবছে তো বাসার কেউ, এলাকার কেউ, আশেপাশের কেউ, বাট সে কোনো শব্দ কোনো উত্তর নেই, জাস্ট ডুব দিচ্ছে উঠতেছে। তো সে ভাবলো কি নিশ্চয় মাস্টার ধরতেছে বৃষ্টির মধ্যে। তো সে কাছাকাছি চলে গেলো পুকুর পাড়ে গিয়ে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মতো পরিবেশ, তার হাতে আর কোনো আলো নেই। সে যখন জাস্ট আরেকবার চিৎকার দিয়ে যাবে, সে জাস্ট দেখলো যে মানে বিদ্যুৎ চমকানো হলো জাস্ট একজন পিতা, তার বয়স 65 মতো হবে, সে সেখানে গোসল করতেছে। তো তখন তার অন্যরকম কোন চিন্তা ভাবনা ঢুকে নেই, সে আবার বলল যে কে আপনি এত রাতে গোসল করতেছেন, আপনি জানেন না পুকুরের নামা নিষেধ, মানে সে খুব রাগি কণ্ঠে পড়ছে। ঠিক তখন ভাইয়া বৃদ্ধা মানে তার দিকে মানে ঘুরে থাকা, বৃদ্ধা জাস্ট ডুব দিচ্ছিল আর উঠছিল, মানে উপর দিকে মাথাটা তুলছিল, জাস্ট বৃদ্ধা তার দিকে ঘুরে থাকে, সে দেখলো যে বৃদ্ধা মানে চোখ দিয়ে টকটকা লাল একেবারে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর সে বলে যে কি বৃদ্ধা ভাবে তাকিয়ে আছে, তো বৃদ্ধা তার দিকে সাঁতরে সাঁতরে আসতেছে, এটা বলা আছে, তার একটু ভয় লেগে গেল যে কি ভাবে সে আবার আমার দিকে আসতেছে, সে চিনতে পারতেছে না ফেসটা। বলল কি বাসার মানে অন্য অন্য যে যারা আছে পুরুষ মানুষ, তাদেরকে ডাকার জন্য সে আবার পিছনে ব্যাক করলো। তো পিছনে ব্যাক করে সে বাসা মানে যেহেতু কাদা ছিল পানির মধ্যে, তো হাঁটা চলা করা জানা যায় স্পিডে, যত লোক সময় সে স্পিডে গেল, গিয়ে কয়েকজনকে বললো যে এই অবস্থা পুকুরের মধ্যে কে জানে নামে গোসল করতেছে, আমি বলার পর আবার আমাকে উল্টো আমার দিকে আসতেছে মানে রেগে টেগে। কয়েকজন মানে লাইট নিয়ে বের হলো যে মানে কে গোসল করতেছে, যে গিয়ে দেখে যে পুকুরের মধ্যে কেউ নেই, জাস্ট মানে তবে এটা বোঝা যাচ্ছে যে কেউ একজন গোসল করছে, মানে গোসল করলে কেউ মাঝখানে অনেক ঢেউটা কিন্তু বড় বড় হয়ে পাড়ের মধ্যে এসে বাড়ি খায়। তো তারা মানে বুঝতেছিল যে বৃষ্টির মধ্যে মানে কেউ একজন গোসল করছে, মানে ঢেউটা এখনো মানে নড়াচড়া করতেছে, তারা ভাবলো যে কেউ এলাকার কেউ দুষ্ট, চলে আসে বলে যে না এটা কেউ না। তো সে তার কাজ শেষ করে সে বাসায় চলে যায়। তারপর থেকে মানে একটু সমস্যা তার শুরু হয়, সে মেয়েটা একা ঘুমায়, তো প্রায় রাতে একটা স্বপ্ন দেখে, মানে সে যেদিকে মুখ করে ঘুমায় তার মানে খাটের সাথে হচ্ছে জানালা, জানালাটা খোলায় বৃদ্ধা তাকে ডাকতেছে যাওয়ার জন্য তার সাথে,
মানে এটা স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখে, সে স্বপ্ন দেখে সে জেগে উঠে দেখেছে জানালা কারণ। তো সে কয়েকদিন দেখে, দেখার পরে সে মানে বাসার কয়েকজনকে বলে যে অবস্থা আমি যে বৃদ্ধাকে দেখছিলাম গোসল করতে, তাকে আমি স্বপ্নে দেখি। তো অনেকে বলে যে এটা স্বপ্ন, তো স্বপ্ন, স্বপ্ন কখনো বাস্তব নেই। তো হলো কি এরকম কয়েকদিন যাওয়ার পর মেয়েটা মানে খুব ঘন ঘন সে স্বপ্ন দেখতে শুরু,
প্রতিদিন কি একই ধরনের স্বপ্ন,
জাস্ট একটা স্বপ্নে জানলাটা খুলে বৃদ্ধা তাকে ডাকতেছে তার সাথে যাওয়ার জন্য। এটা দেখার পর মানে তার মধ্যে একটা ভয়ও জাগে, আবার কয়েকদিন দেখার পর এটা রেগুলার হয়ে যাওয়ার পর তার মধ্যে মানে আস্তে আস্তে জিনিসটা মানে ভয়টা চলে যায় যে এটা রেগুলার দেখতেছে একটা স্বপ্ন, জাস্ট সে জানলাটা বন্ধই থাকে প্রতিদিন মানে ঘুম থেকে উঠে যখন তো চোখ মেলে।
কিন্তু আমার মনে হয় কি মানে একটা স্বপ্ন হোক আর যাই হোক, এটা যদি বারবার একই জিনিস দেখা হয়
তখন এটা
সাধারণ থাকে না।
সেটাই।
তারপর কি হলো এটা? তারপর হলো কি একদিন রাতের ঘটনা, সে মানে শুয়ে আছে, জাস্ট শোয়ার একটা পর্যায়ে হলো কি সে একটু নড়াচড়া করলো, ঠিক এমন সময় তার পাটা মানে মনে হচ্ছে ঠান্ডা কিছু একটার সাথে মানে গিয়ে টাচ লাগলো।
আচ্ছা।
তো সেটা একা ঘুমায়, দরজা লাগানো সব লাগানো, সে পাটা একটু নাড়াতে দেখো যে ঠান্ডা কিছু একটা যদি পায়ের কাছে থাকে, অর্থাৎ সে ভালো করে মানে আন্দাজ করার চেষ্টা করলো যে কি সে জাস্ট দেখলো যে একটা পায়ের সাথে তার পা টাচ লাগতেছে।
আচ্ছা।
অর্থাৎ তার পাশে কেউ একজন শুয়ে আছে।
মাই গড।
তো সে ধরপড় করে সে পাশে ফিরে তাকে, সে দেখে যে সে বৃদ্ধা তার পাশে শুয়ে আছে,
তার দিকে তাকিয়ে সে ওই
যে স্বপ্ন
গোসল করতে দেখেছিল যাকে স্বপ্ন,
সে বৃদ্ধা তার দিকে তাকিয়ে শুয়েছে এবং তার যে পা সে পায়ের সাথে ওই মেয়েটার পাটা টাচ হচ্ছে। এটা দেখার পর মানে তার মানে সে মানে চিৎকার যদি তার চিৎকার দেওয়ার মতো কোনো অবস্থা নেই, সে বৃদ্ধা খালি তার দিকে তাকিয়ে মানে সে টকটকে লাল দুটো চোখ, সে বলতেছে যে আমি তোকে আমার সাথে নিয়ে যাবো, তুই আমাকে ডিস্টার্ব করেছিস, আমি এই পুকুরে আজ অনেক বছর যাবৎ গোসল করি, কেউ কিছু বলে না আমাকে। তো এটা পর মেয়েটা মানে সাউন্ড করার মতো অবস্থা, জাস্ট সে মানে খুব জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে বাট সে আর কোনো কথা বলতে পারছে না, বৃদ্ধা তার দিকে একদিশে তাকিয়ে আছে। তো হয়তো বা মানে কোনটা শব্দ, পাশের রুমে মেয়েটার মা ঘুমিয়েছিল, কোনটা শব্দ তার কানে যায়, তো সে দরজা নক করে, নক করে বলছে কি ব্যাপার কি হয়েছে। এরকম করতেছিস কেন? মানে অনেক সময় কি বোবা দরজা মানে সমাধান ঘুম ঘুম করে একটা শব্দ হয়, যেমন একটা শব্দ হচ্ছিল মেয়েটার মুখ থেকে, ঠিক যখন দরজা নক হয় ঠিক তখনই মানে বৃদ্ধাটা মানে একবারে সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় ওখান থেকে। তো মেয়েটা মানে এতক্ষণ পর তার শরীরটা শক্তি পায়, তো সে উঠে তাড়াতাড়ি দরজা খুলে তার মাকে জড়িয়ে ধরেছে, মা বৃদ্ধা আমার পাশে শুয়েছিল, সে বলতেছে আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে। এটা বলার পর মা বলতেছে কি বলিস এটা, বৃদ্ধা কোত্থেকে আসবে এখানে, দরজা জানালা সব বন্ধ, আমি তো সামনের রুমে ছিলাম, কেউ আসলে তো আমি অন্তত দেখবো। তো বাসার সবাইকে যখন বলে তো সবাই ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যায়, কি হলো এটা, ও সব স্বপ্ন দেখতেছে বলতেছে আবার এটা কি হতো। ওকে নিয়ে গেল একটা কবিরাজের কাছে, কবিরাজ ওকে একটা তাবিজ দিল, ও ভাবলো যে সবকিছু ওকে ঠিকঠাক আছে। বাট কয়েকদিন পর, কয়েকদিন ভালো যাওয়ার পর সে একদিন মানে সে ওয়াশরুমে যাওয়া তার প্রয়োজনে বাড়ির পাশে, সে জাস্ট ওয়াশরুমে যাচ্ছে, সে মানে ওয়াশরুমের দরজাটা খুলে তার চোখটা হঠাৎ করে চলে যায় পাশে একটা আম গাছের দিকে, সে তাকিয়ে দেখে যে আম গাছের মধ্যে বৃদ্ধা বসে আছে, বৃদ্ধা বসে আছে, জাস্ট তার দিকে তাকিয়ে আছে সে এক দৃষ্টিতে। এটা দেখার পর মানে সে মানে চিৎকার দিয়ে মানে আবার মানে সেখানে সেন্সেস হয়ে যায়। পরে তার চিৎকার শুনে মানে তার মা বাসার যারা সবাই ছিল তারা আসে, এসে মানে বলে যে কি এবার কি হয়েছে, মানে ওর জ্ঞানটান ফিরে, জ্ঞানটান ফিরে বলে যে এখানে বৃদ্ধা বসেছিল দেয়ালে, এই যে মানে সে ডালে বসেছিল আর কি, পা ঝুলিয়ে বসেছিল।
তোর মানে ভয়।
আরো একটা বিরতির সময় হয়ে গেল, ফিরবো ঠিক রাত 12:06। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, ডর শুনছেন আপনি, সঙ্গে আছে সুমন রেহান অন দ্য স্পট থেকে এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকে যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপিত হচ্ছে তারা তিনজন, সোহান, নীরব, তাজুল। ফিরে আসছি ঠিক রাত 12:06।
ডর মানে ভয়।
বারোটা বেজে ছয় হচ্ছে সময়, ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 তে। সোহান, নীরব, তাজুল তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপন করছে, সঙ্গে রয়েছে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। যারা ডরের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান, পার্টিসিপেট করতে চান, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে যা ডরে বলার মতো, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করুন, 24 ঘন্টা নাম্বারটি খোলা রয়েছে। ফেসবুকে চলে আসুন ডরকে ভালোভাবে বোঝার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আবারও ফিরছি ডরের মূল গল্পে।
ডর
কি হয়েছে মানে ওর গ্যান্টন ফিরে, গ্যান্টন ফিরে বলে যে এখানে বৃদ্ধা বসেছিল দেয়ালে, এই যে মানে পাশে মানে সে ডালে বসেছিল আর কি, পা ঝুলিয়ে বসেছিল। তো এটা বলার পরে বলে যে ওকে আর এখানে রাখা যাবে না, ওকে ঢাকা পাঠিয়ে দেয়। পরে ওকে ঢাকা পাঠিয়ে দেয় ওরা কাত্তির ভাষায়, পরে এখানে চলে আসে। পরে আর কোনো
এই ধরনের প্রবলেম হয় না ওখানে? এরপরে কি আর গিয়েছিল?
সে অনেকদিন পর গিয়েছিল, বাট এখন তো তাদের ওখানে অনেক উন্নত হয়ে গেছে,
ওখানে আর কোনো ধরনের
প্রবলেম হয় না। বাট এরপর থেকে সে মানে ঘুমালে মানে তার খুব ভয় করতো।
মানে রেহান, আমি যখন শুনলাম যে হঠাৎ করে সে দেখলো যে এই জিনিসটা থেকে ভয় পায় পাশে শুয়ে আছে, মানে ক্যান ইউ ইমাজিন মানে কি হতে পারে ওইটা?
হরে বাবু, এই ধরনের ব্যাপারগুলো মানে খুব বাস্তবিক দিক থেকেও মাঝে মাঝে ঘটে। একটা বইয়ে পড়েছিলাম, হুমায়ুন আহমেদের একটা বইয়ে, শুভ্র বইটার নাম। সেখানে কোনো ভূতুরে ব্যাপার না, শুধু মানে সকালবেলা নামাজ পড়তে উঠে ওয়াইফ টের পায় যে হাজবেন্ড হয়তো রাত্রে 12:30 দিকেই মারা গেছে। তো সারা রাত মূলত সে একটা লাশের পাশে ঘুমিয়েছিল। তো হাজবেন্ডের জন্য যে ফিলিংসটা আসার কথা, তার আগে সে ভয় পেয়ে যায় যে আমি সারা রাত একটা লাশের পাশে ঘুমিয়েছিলাম,
শুধুই লাশ হয়ে গেছে,
রাইট? তো এইরকম একটা বাস্তবিক ব্যাপারেই যদি ভয় কাজ করে, তাহলে এ ধরনের ব্যাপারে কি হতে পারে? মাই গড। যাই হোক, এই তো ছিল সোহান ভাইয়ের অনেকগুলো ঘটনার আরো একটা। কিন্তু সোহান ভাই, আমরা আসলে খুব বেশি ইন্টারেস্টেড জানতে যে আমরা যেই প্রেসের নিচের তলায় এখন বসে আছি, এটা এই প্রেসটা কেন বন্ধ,
এবং প্রেসটা আমরা দেখতে পাচ্ছি যে দুই তলা থেকে বন্ধ করে কেচি গেট লাগিয়ে দেওয়া হয়েছে,
একদম সিলড,
কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। কতদিন যাবত এটা বন্ধ অবস্থা?
এটা বন্ধ প্রায় আজকে বছর দুয়েকের মতো বন্ধ।
আচ্ছা,
এই রহস্যটা একটু আমরা
উদ্ঘাটন করি।
এটা আসলে আমি আমার এক বন্ধুর মাঝ থেকে ঘটনাটা শুনি। তো আমি মূলত আসলে ঘটনাটা আমাকে কেউ বলতে চাচ্ছিল না যে আসলে ঘটনাটা কি। তো
আচ্ছা,
একজন গার্ডকে, অনেক পুরনো একজন গার্ড, তাকে খুব রিকোয়েস্ট করলাম, তো বরাবর সেই ঘটনাটা আমাকে বললো। তো
উনি কি এখন এখানে কাজ করেন?
তিনি এখন আছেন এখানে।
আচ্ছা,
তো তিনি মানে ঘটনাটা বললো যে বাংলাদেশের খুব মানে পপুলার একটা লাইব্রেরি প্রেস, আসলে নামটা বললে অনেকে চিনবে,
অবশ্যই আমরা বলি।
ঘটনাটা হচ্ছে 2009 শুরুতে ঘটনাটা।
আচ্ছা,
ছবি দেখলে হয়তো বুঝবে অনেকে যে ছবিটা হচ্ছে গিয়ে লম্বা একটা বারান্দা,
সরাসরি
একটা, হ্যাঁ একেবারে একটা ওয়াশরুম, বাম পাশ দিয়ে একটা চিকন গলির মতো গিয়ে একটা কিচেনের দিকে চলে গেছে।
আচ্ছা,
এই বারান্দার পাশে অনেকগুলো রুম আছে, সেখানে মানে যারা প্রেসের কর্মী ছিল তারা রাতে ঘুমাতো সেখানে, আর ওয়াশরুম একটা ওয়াশরুম ছিল। তো সেই কিচেনে যে বাবুচি ছিল সে ওই সেখানে রান্না করতো, প্লাস সেই রুমের মধ্যে সে ঘুমাতো।
আচ্ছা,
টুকটাক অনেক রকম ঘটনা হতো, বাট সে বাবুচি নতুন আসছিল সেখানে, তো সে আসলে ব্যাপারে কিছু জানতো না। একদিন রাতের ঘটনা, সে কাজটা শেষ করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে মোটামুটি তার বিছানায় শুয়ে পড়েছে, মশারি টানিয়ে। রাতে কোন একটা টাইমে তার মানে খুব একটা শব্দ শুনতে পায় সে, ঘুমের মধ্যে সেটা শব্দ শুনতে পায়, করমর করমর করে একটা শব্দ হচ্ছিল।
আচ্ছা,
একেবারে তার কাছে, অর্থাৎ সে যে বিছানা শোয়া, অর্থাৎ এক হাত দূরে বসা কিছু একটা বিছানার ভিতরে, সে জাস্ট ভাইয়া চোখ মেলে তাকায়, চোখ মেলে তাকিয়ে সে দেখে যে মানে 6-7 বছরের একটা বাচ্চা তার মুখের পাশে যে জায়গাটুকু বিছানার অন্য জায়গাটুকু মশারি দিতে সেখানে বসে সে কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কুচকুচে একেবারে কালো বাচ্চাটা। সে যতটুকু বললো যে বাচ্চাটা সারা শরীর লুমে ভর্তি ছিল বাবুচি, মানে সেই জিনিসটা দেখে সে মানে খুব চিৎকার দিয়ে মশার থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে মানে সে যারা কর্মী ছিল, যেহেতু প্রেস অনেক রাত্র পর্যন্ত কাজ হয় সেখানে, তো তারাও মানে দৌড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে। তো সে বলে যে মশারের ভিত্তি কিছু একটা বসে বসে কি যেন খাচ্ছে। তো তারা মানে দৌড়িয়ে যায় গিয়ে গিয়ে লাইট লুইট চালিয়ে দেখে যে মানে জাস্ট সেখানে কোনো কিছু নেই, বিছানার উপরে কিছু মানে খাওয়া দাওয়ার পর যে হাড়গোড় পড়ে থাকে না, হ্যাঁ সেই কিছু অংশ পড়ে আছে বিছানার মধ্যে। এটা দেখার পর বলো যে কি ভাই এগুলো কোত্থেকে আসলো, আর মশারি তো চতু দিতে পারে, মানে মশারিটা যেহেতু ঢাকা ছিল কেউ
বুঝে দেওয়া ছিল,
ওরকম কিছু যখন ইঁদুর বেড়াল আনানো সম্ভব না ওটার ভিতরে। বাবুচি মানে ওটা দেখার পর তার মানে শরীর মানে গরম হয়ে আসতে, খুব জ্বর আসতে
আসতে
মানে ভুল ভালো বলতেছে কিছু। তাকে পরের দিন তাকে পাঠিয়ে দেওয়া হয়, এটা মালিকের কানে যায়। মালিকের কানে যাওয়ার পর মালিক বলে যে এটা একটা প্রেস, যেহেতু এরকম কোন ঘটনা ঘটতেছে এটা ভালো করে দাও। অনেক রকম হুজুরকে বলে, বাট অনেকেই অনেক কিছু করে, যেহেতু ঢাকার মধ্যে এমন একটা জায়গায় ঘটনা, বাট কোন রকম সমাধান হয় না। তার কিছুদিন পরে একটা ঘটনা ঘটে,
কিরকম
একজন গার্ড, সে মানে রাত 3টা হবে, প্রেসটা হচ্ছে 4 তলা, তো সে যখন মানে নিচের থেকে 2 তলা যায় দেখার জন্য, সে থেকে সে জাস্ট হঠাৎ করে তার চোখ চলে যায় সেই ওয়াশরুমের দিকে, সে দেখে কি বাবুজি সেখানে দাঁড়িয়ে আছে,
মানে এই যে কেচিগেট আমরা দেখে
আসলাম
থেকে যে বাথরুমটা দেখা যাচ্ছে।
হ্যাঁ ভাই, এই যে কেচিগেটটা যেখানে দেওয়া ঠিক সেখান থেকে জাস্ট বাথরুমটা যেখানে ওয়াশরুমটা দেখে যে বাবুজি সেখানে দাঁড়িয়ে আছে,
যে বাবুজি আগে ভয় পেয়েছে,
আগে ভয় পেয়েছিল,
চলে গিয়েছিল,
হ্যাঁ চলে গিয়েছিল, বাট সেও জানে চলে গিয়েছিল, বাট বাবুজিকে হঠাৎ করে দেখে ভাবলো যে বাবুজি বোধহয় ব্যাক করেছে।
আচ্ছা,
কারণ যেহেতু তার ডিউটিটা রাতে, দিনে কি আসে যায় সে তার জানার কথা না। এটা তো সে বললো যে কি আর বাবুজি তোমাকে শরীর ঠিক হয়ে গেছে, এটা বলতে বলতে না বাবুজি গলির মধ্যে ঢুকে গেল, মানে তার রুমের দিকে চলে গেল,
উত্তর না দিয়ে,
ওখানে উত্তর না দিয়ে। তো সে ভাবলো যে ডাক্তার শুনতে পানি, তো সে পিছনে পিছনে নানা রকম কথা বলতে বলতে সে আটটাটে ওই রুমে দিয়ে জাস্ট, সে ভাইয়া ওই যে বাবুজির রুমটা সেখানে গিয়ে ভাইয়া সে দেখে যে বাবুজির রুম তালা মারা।
ও মাই গড,
অর্থাৎ গলিটা এতটুকু যে একজন মানুষকে যদি একজন মানুষ পাশ কাটিয়ে তাও গায়ে ধাক্কা খাবে,
মানে ওখানে তাকে এড়িয়ে কেউ যে চলে যেতে পারবে এমন কোনো রাস্তা নেই।
আর করিডোরটা তো সম্পূর্ণ লাইট, ওখানে আলো ছিল। এটা দেখার পর মনের সময় খুব ভয় পেয়েছে, কি ভাবে তুলে তখন কাকে দেখলাম এখানে। এটা দেখার পর সে মানে পিছনে চলে আসে, পিছনে চলে যায় সেই নিচে, আর কয়েকজনকে বলে বলেছে আসলে ওই জায়গাটা সমস্যা, ওখানে তুমি একা একা যাও না,
আচ্ছা
দু তিনজন মিলে যাই। তো এটা বলার পরে মানে আস্তে আস্তে মানে সেখানে মানে লোকজন যখন যতই জানতেছে ততই মানে তারা চলে যাচ্ছে। এর মধ্যে একটা প্রবলেম শুরু হলো কি, রাতে যখন সবাই প্রেসে কাজ করে চলে আসে, তো এখানে অনেকে যারা গার্ড, আমরা যেখানে বসেছি তার পাশেই মানে একটা বড় বসার জায়গা ছিল,
এখানে
একটা সময় মানুষ এসে বসতো এখানে। তো এখানে যারা গার্ডরা বসতো তারা হুট করে তারা শুনতো কি যে মেশিন গুলো আপনি আপনি চলতেছে এখানে,
অথচ মেশিন গুলো তখন বন্ধ,
একেবারে কেসিকেট লাগানো ভিতরে কেউ
নেই, মানে যে কজন গার্ড থাকতো সবাই শুনতো,
সবাই শুনতে পেত। তারা হতো কি, তারা কেসিকেট খুলে ভিতরে দেখেছে, ভিতরে অন্ধকার কেউ নেই, তারা যখন ঢুকতো না মেশিন গুলো আপনি আপনার বন্ধ হয়ে যেত। যেহেতু প্রিন্টিং প্রেস, এর অনেক শব্দ হতো, প্রিন্টিং মেশিন এর অনেক শব্দ অনেক দূর থেকে শুনতে পাওয়া যেত। এরকম করতে করতে গার্ডরাও চলে যাচ্ছে, বলে পালিয়ে চলে যাচ্ছে, এদিকে মালিকের বিজনেসটাও আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। আর যত লোকজন মানে চলে যাচ্ছে, তারা তো যাচ্ছে, নতুন যাদেরকে আনা হচ্ছে তারাও দু একজন কাছ থেকে শুনে, তারাও দেখা যায় এক দুই রাত থেকে
কাউকে কন্টিনিউ করতে পারছে না।
না না, আর সেই যে কিচেন, সেই কিচেনে কেউ ভয়ও ভয়া দিনের বেলাও যায় না, কারণ অনেকেই সেখানে গিয়ে দেখছে হঠাৎ মনে হয় কি চোখের পলকে কোন একটা ছেলে একবারে পুরো লোম ভর্তি। আর ভাইয়া ছেলের ফেসটার কথা যেরকম বললো, সেটা হচ্ছে কি ছেলেটার ফেসটা ছিল চোখ দুটো খুব ছোট ছোট, আর মুখটা একটু বড় ছিল, আর মাথাটা একেবারে গোল, বলের মতো গোল, আর সারা শরীর তার লোমে ঠাকা। তো এইটা মানে হঠাৎ মনে হয় কি যে কেউ একজন লোমের মধ্যে আছে নাই, এরকম একটা মানে খুব অস্পষ্ট ভাবে দেখছে। তো মালিক সিদ্ধান্ত নিল কি যে এই জায়গাটা মানে ওই জায়গাটা যেহেতু প্রবলেমটা বেশি হয়, সে কিচেকেটটা একবার লাগিয়ে দেবে। তো একটা গার্ড নতুন আসে, সে জানে না ব্যাপারটা, মানে তখন মানে গার্ড যেতে এমন একটা অবস্থা যে মানে দুজন গার্ড আসছিল মাত্র।
আচ্ছা আচ্ছা,
তো যে আরেকজন যে ছিল সে আর তাকে এই ব্যাপারে কিছু বলে নাই, কারণ সেও যদি চলে যায় সে একা হয়ে যাবে। ছিল ওই রুম গুলো ভাইয়া তখন একবারে ফাঁকা হয়ে গেছে, মানে কেউ নাই,
কেউ আর থাকে না।
সে উপরে যাওয়ার পর হট করে তার মানে একটু ওয়াশরুম যাওয়া দরকার হলো, যে যে ওয়াশরুমটা আছে ছবির মধ্যে সেই ওয়াশরুমে সে যায়।
আচ্ছা, এটা কোন গার্ডটা যাচ্ছে, যে জানে ঘটনাগুলো না যে
জানে না, যে নতুন আছে সে তো জানে ব্যাপারগুলো কিছু। মানে আমি আসলে ভিতরে যদি যেতে পারতাম কেজি ভিতরে, তাহলে ওয়াশরুমে কয়েকটা ছবি তুলতে পারতাম, যেভাবে বললাম কেজি ওয়াশরুমের ভিতরটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়।
আচ্ছা,
তার উপরে মানে দুটো পিলার এল সিস্টেমে চলে গেছে, সেখানে মানে অনেক পুরনো প্রিন্টিং এর রশি দড়ি বিভিন্ন মানে সরঞ্জাম আর কি সেখানে রাখা হয়।
করে ফেলেছে
ওয়াশরুমের বসবাস, সেই উপর থেকে শুনে যে মানে কেউ একটা শব্দ হচ্ছে, ঠাস 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 একটা শব্দ হচ্ছে
ওয়াশরুমের ভিতরে,
ওয়াশরুমের উপরে মানে উপরে যে জায়গাটা মানে স্টোর রুমের মানে ছোট একটা জায়গা, সেই মাথাটা উঁচু করে তাকিয়ে দেখে সেখানে সেই বাচ্চাটা বসে আছে, কুচকুচে কালো একটা বাচ্চা বসে তার দিকে তাকিয়ে আছে। এবং সে দেখতে দেখতে বাচ্চাটা তার সামনে দিয়ে নেমে দরজা দিয়ে
তার সামনে দিয়ে
তার সামনে দিয়ে হাওয়ায় মিলে গেল। তো সে সেখানে মানে চিৎকার চেঁচামি করে সে এখান থেকে বেরিয়ে এসে বললো যে এগুলো কি, তো সে কার্ড পড়তেছে, কিন্তু সমস্যা তুমি একা গেছো কেন? তো বললো আমাকে তো কেউ কিছু বলে নাই কেন। পরে সে পরদিনই সে কার্ড চলে যায়, তো এরপর থেকে একেবারে পার্মানেন্ট ভাবে সে কেচিকেট দিয়ে সেখানে লাগিয়ে দেয়, সেখানে কাউকে ঢোকায় আরো মানে আর তো
এখন পর্যন্ত
এখন মানে টোটাল মানে
দেখতেই পাচ্ছি যে
ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যায়। তা বেশ কয়েক বছর যখন ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যায়, এখন যারা পুরনো দুজন কার্ড আছে, এর মধ্যে একজন খুব পুরনো, তার কাছ থেকে তো মূলত ঘটনাগুলো শোনা, সেই দোতলা সেই পুরো জায়গাটা একেবারে কেউ ঢুকতে পারে না সেখানে, বাট উপরের রুমগুলো ঠিক আছে, ওখানে কোনো সমস্যা হয় না, ওখানে গোডাউন নাকি শুনছি ভাড়া দিছে ওখানে গোডাউন।
আচ্ছা, তো এই হচ্ছে এখানের ঘটনা এই প্রেসে। তাহলে জানি না, হয়তো আমরা যদি যাইতে পারতাম কেচিগেটটা খুলে একটু ভিতরে।
সবচেয়ে অবাক বিষয় কি জানিস রেহান, আমরা এখন এই রাতে এখানে আছি এই কেচি গেটের ওপারে, যে জিনিসটার কথা সোহান ভাই বলল হয়তো বা এখনো সেটা আছে,
চর্চা চলছে,
রাইট, হয়তো বা কোনো অ্যাক্টিভিটিস সে চালাচ্ছে।
সোহান ভাই, আপনার কিছু কথায় আমি যতটুকু বুঝি, আমার কেন যেন মনে হচ্ছে আপনি ওই ওয়াশরুমটার ভিতরে গিয়েছিলেন কোন না কোন এক সময়।
আমি একবার গিয়েছিলাম অনেকদিন আগে,
রাইট, এই কারণে আপনার ডেসক্রিপশন গুলো এত অ্যাকিউরেট।
আমি যখন আমার ফ্রেন্ডের মুখ থেকে শুনি এটা, তখন আমি একবার গিয়েছিলাম, বাট তখন অত আমি গুরুত্ব দিইনি, আমি গিয়েছিলাম দিনের বেলা।
আচ্ছা,
এবং আমি ওই যে এল সিস্টেম যেটা, সেটা আমি দেখেছি। বাট আমার বন্ধু যখন এই ঘটনাটা বললো, যখন ও মানে আস্তে আস্তে বলতে শুরু করলো যে এখানে আরো অনেক কিছু ঘটে, তখন মানে যখন খোঁজ খবর নেওয়ার জন্য আমি র্যানব্যাকের আগে যখন প্রোগ্রামে আসলাম, তখন বলেছিলাম প্রেসটার ব্যাপারে, আমি কথাটা যে আমি এটা প্রেসে যাবো। তো আমি সেখানে গিয়ে মানে আস্তে আস্তে মানে তারা বলতে চায় না, অনেক রিকোয়েস্ট করে তাদেরকে ঘটনাটা গুলো জানলাম, বাট তারা বলতে চাচ্ছে না, এই কারণে এখন কিছুদিন আগে শুনলাম প্রেসটা সেল হয়েছে।
আমরাও একটু বেশি কিছু ডিসক্রিপশনে যাচ্ছি না, হয়তো অনেকেই চিনে ফেলতে পারেন। এবং সোহান ভাইকে অনেক ধন্যবাদ যে এই জায়গাটা ম্যানেজের ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে,
ইনক্লুডিং চার্জার্স,
রাইট, যার জন্য এটা পসিবল হয়েছে এরকম একটা এপিসোড আমাদের পক্ষে ধারণ করা। আর সেই সঙ্গে যে ঘটনাগুলো শুনলাম আপনার কাছ থেকে, বেশ কয়েকটা ঘটনা একদম দুর্দান্ত রকম
হরিবল, এবং যত হরিবল হয় ততই ভয়ঙ্কর হয়। যাই হোক, এই প্রেসে বসে আরো কিছু গল্প আমরা শুনবো, তাই না?
ওকে, আরো যারা আছে তাদের ঘটনায় এবার যাই। আমরা তো শুনছি, এবং এই পরিত্যক্ত প্রেসের মধ্যে বসে একটু অন্যরকম, যখন আমরা রেহান একটু বাইরের অন্যান্য স্পটে থাকি, একটু বনে জঙ্গলে বেশিরভাগ সময় যাওয়া হয়, ওই তুলনায় কিন্তু আজকের এটা একটু অন্যরকম।
আমি মাঝে মাঝে চিন্তা করি যে বনে জঙ্গলে মানুষ ভয় বেশি পায়, অথচ বনে জঙ্গলে তাও কোনো না কোনো একদিকে দৌড়ে চলে যাওয়ার একটা স্কোপ থাকে, বাট যখন বদ্ধ কোনো জায়গায় বা ঘরে কেউ আটকা পড়ে তখন কিন্তু আসলে কিছু করার নেই।
এবং সবচেয়ে আরো একটা আশ্চর্যের বিষয় আমি যখন চিন্তা করছি যে এই জায়গাটার একটু বাইরেই মানুষজন মানে অনেকে হয়তো জানেও না যে এখানে কি
চিন্তাই করতে পারছে না,
চিন্তাই করতে পারবে না,
ভাবতেই পারছে না যে এখানে কলাপসেবল গেটটা সম্পূর্ণ অন্য কোনো কারণে দেয়া থাকে।
রাইট, তো যাই হোক চল আরো যারা আছে এবার একটু তাদের দিকেও যাই আমরা। তো ভাইজান আপনার পরিচয়টা একটু জানি আপনার কাছ থেকে, আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন?
ভাইয়া আমার নাম হচ্ছে নীরব, আমি ঢাকা কামরাঙ্গীর থাকি।
ওকে, এই প্রেস সম্পর্কে আপনি আগে কোনোদিন কোনো কিছু শুনেছেন এখানে, যেহেতু কামরাঙ্গীর আর পুরান ঢাকার দূরত্বটা খুব বেশি না?
না ভাই, প্রেস সম্পর্কে আমি এখনো কিছু একটা শুনি, তবে আমি কামরাঙ্গীর আসছি নতুন, আগে থাকতাম হচ্ছে আপনার জিনজিরা।
আচ্ছা, আসলে এই এই প্লেসটার ব্যাপারটা একটু বলে রাখা ভালো যে হয়তোবা স্পেশালি যারা প্রেস বিজনেসে আছে তারা হয়তো খুব ভালোভাবে জানবে। অনেকেই ভাবতে পারে যে একটা বিল্ডিং কোনো কারণে বন্ধ হচ্ছে, হয়তো কোনো কেস চলছে, অনেক কিছুই ভেবে নিতে পারে। আসলে এখানে ভূতুরে ব্যাপারটা বা স্পুকি ব্যাপারটা ধরতে পারার কথা না সবার, যেহেতু আমরা জানি যে স্বয়ং যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে অর্থাৎ সোহান ভাই, সে এবং মালিক পক্ষ থেকে একেবারেই চাওয়া হচ্ছে না যে এই ধরনের কোনো ব্যাপার ছড়িয়ে যাক, সো না জানারই কথা।
ওকে, আমরা এবার নীরব ভাইয়ের ঘটনায় যাই, কোন ঘটনাটা আপনি আমাদেরকে বলতে যাচ্ছেন এবং সেই ঘটনাটা কবে ঘটেছে?
আমি আপনাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জের ঘটনা, প্রায় আজ থেকে কমসে কম 12 বছর আগে। তখন 5টা ফ্রেন্ড মিলে মানে ক্রানীগঞ্জ থেকে ফ্রেন্ডকে নিয়ে ওদের বাড়িতে যাবো কৃষ্ণগঞ্জ।
আচ্ছা,
তো কৃষ্ণগঞ্জ আপনার রেল স্টেশন থেকে প্রায় 2.5 থেকে 3 কিলো ভিতরে রিক্সাতে যেতে হন। তো ওই ফ্রেন্ডের বাসার পাশে হচ্ছে পুষ্কিনী, পুষ্কিনীর বাড়ি হচ্ছে চিতাখোলা, আর আমার স্ট্রিট হচ্ছে সেই চিতাখোলা নিয়ে।
আচ্ছা,
তো ওখানে যে মানে ফার্স্টে ওদের বাসে বসে হালকা পাতলা কিছু নাস্তা দিচ্ছে, তো নাস্তা খাওয়ার পরে আমরা ওই হাঁটতে হাঁটতে চিতাখোলার মাঝে যা বসছে। বসার পর কথাবার্তা বলার পর এর ভিতরে নাম হচ্ছে জাহাঙ্গীর, তো জাহাঙ্গীরের আম্মা ডাক দিচ্ছে যে তোমরা খেতে আসো, পরে আমরা চলে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে,
আচ্ছা
ঘুম থেকে উঠে আমরা শুনে যে যার মতো ব্রাশ নিয়ে ওই চিতাখোলা যেয়ে বসে, তো চিতাখোলা বসে বসার পরে মানে ফার্স্ট এমন হয় যে ব্রাশ করতে করতে মানে খুব টায়ার্ড লাগতেছে বসার যে এগুলো আছে, তো এখানে মানে যে যার মতো মানে শুয়ে পড়লো।
মানে এটা কি প্রত্যেক জনেরই টায়ার্ড লাগা শুরু করেছে একই সাথে?
হ্যাঁ।
আচ্ছা, খুব সম্ভবত আপনারা রাত্রে অনেক রাত পর্যন্ত মজা করেছেন, আড্ডা দিয়েছেন, সকালে ওঠাটা ওই জন্য হয়তো একটু বেশি টায়ার্ড ছিল না।
তো আমি ওখানে মানে শুয়ে পড়লাম, ওখান প্রায় 11:30-12 বেজে গেছে। ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে ভাই, জাহাঙ্গীর আম্মু প্লাস জাহাঙ্গীর আব্বু ওই চিতাখোলা কিন্তু এসে গেছে, কিন্তু আমাদেরকে দেখে
দেখেনি।
অথচ চিতাখোলাটা কিন্তু একটা খোলা জায়গা,
মানে যে কারোরই দেখার
কথা। হ্যাঁ, যে কারোরই দেখার কথা, কিন্তু ওনারা আমাদের কারোরই দেখেনি।
আচ্ছা,
পাপ্পুর যে ফোনটা ছিল ওই ফোনটার ভিতরে হঠাৎ একটা সাইলেন্ট বেজে ওঠে, পাপ্পু ঘুম থেকে ওঠে, তো আমাদেরকে সবাই ডাক দিয়ে উঠাইলো, তো আমরা বাসায় গেলাম। সন্ধ্যার পর পর এসে বসছে
আবার এখানে।
আচ্ছা, বাসায় যাওয়ার পরে সেই জাহাঙ্গীরের বাবা মার রিয়াকশন কি ছিল?
ফার্স্টে জিজ্ঞেস করলো যে বাবা তোমরা কোথায় ছিলাম।
আচ্ছা,
বললাম মানে ওনারা এইভাবে বললাম, জানতো আমরা এখানেই তো ছিলাম। বললো যে এখানে তো ডাকাডাকি করলাম, খুব পেলাম না। পরে বললাম যে না হয়তো আন্টি শুনি নাই, যাই হোক ওনারা আর বেশি কথা বলে নাই।
আপনারা যে আবার এই চিতায় আসলেন মানে বিকেল বেলা, চিতাটা কি পরিত্যক্ত এখানে আর মানে ব্যবহার করা হচ্ছে না এরকম কিছু?
পরিত্যক্ত বলতে আপনার ওই সাইডটা আগে হিন্দু পরিবার ছিল খুব, কিন্তু এখন নাই বললেই চলে।
যেটা বলতে যাচ্ছে যে আসলে মানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে যাওয়াতে এখন খুব একটা ব্যবহার হয় না,
খুব একটা ব্যবহার হয় না। ওকে, তারপর
তো আমরা সন্ধ্যার সময় মানে মাগরিবের আজানটা দেবে দেবে ভাব, তো এই সময়টা যা বসছে, বসার পর শামীম নামের এক ফ্রেন্ড আছে ওখানে বসা অবস্থায় বলতেছে যে বন্ধু আমি ঘুমাবো, মানে ওই জায়গাটা এমন একটা মানে গেলে খুব ঘুমে ধরতো, আর কেন যে ধরতো তাও বুঝতে পারতাম না। তো বলছি যে ঠিক আছে তুই রেস্ট নে, আমরা তো এখানে আছি গল্প টল্প করতে। তো গল্প করতে করতে কে কখন ঘুমিয়ে গেছে বলতে পারে না, তো ঘুম থেকে যখন মানে আমার মানে স্বামী বলতেছে যে ও চিকুতে উঠছে, তো বললাম যে তোর কি হয়েছে বন্ধু, মানে খুব অন্ধকার হয়ে গেছে বন্ধু কি হয়েছে, বলতেছে যে বন্ধু আমি না এখানে কাউকে শুয়ে ধরেছিলাম,
মানে
শুয়ে ঘুমিয়েছিল মানে ধরে শুয়ে আছিল।
আচ্ছা, কেউ তাকে ধরে শুয়েছিল এটা তার মনে হয়েছে?
আচ্ছা, বললাম যে কিরকম, কিন্তু আমার কাছে মনে হলো যে কোনো একটা কঙ্কর জাতীয় জিনিস মানে আমাকে খুব জোরে ধরে শুয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কেউ ছিল না, ওখানে জোরে ধরে শুয়েছিল হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, নাম হচ্ছে কুরবান, ও একটু মানে এই টাইপের, ওরে খুব শক্ত করে জোরে শুয়েছিল। তো কুরবানে জিজ্ঞেস করলাম যে তুই এভাবে জোরে ধরে শুয়েছিস, কয় বন্ধু আমি তোরে জোরে ধরে শুনি, আমার কাছে মনে হলো যে কেউ আমাকে জোরে ধরে শুয়েছে।
একই কনফিউশন,
তো যাই হোক, পরে ওখান থেকে আমরা ভয়ে চলে আসে, চলে আসার পরে আমরা আঙ্কেল রে মানে জাহাঙ্গীর বাবার খবরটা মানে এটা বললাম। কয় বাবা তোমরা তো ওখানে ছিলা? পরে বললাম যে হ্যাঁ আঙ্কেল ছিলাম। তো কয় কই তোমাদের কই তো খুঁজে আসলাম, কই দেখলাম না তো। পরে বললাম যে আঙ্কেল কি বলেন, আমরা তো মাগরিব আজানের সাথে সাথে আসছি ওখানে, তা আপনি আমাদেরকে খুঁজে পেলেন না? মানে কয় না আমি গেলাম, পরে তোমার আন্টি গেল ওখান থেকে, তো কই তোমাদের দেখলো না তো। পরে বললাম যে ঠিক আছে আঙ্কেল আমরা ওখানে ছিলাম, হয়তো কোনো একটা সমস্যার কারণে দেখা নেই, কিন্তু আঙ্কেল ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ওখানে বসলে মানে আমাদের খুব ঘুমে ধরে তারপর ওই এই সমস্যাগুলো হয়েছে।
আচ্ছা।
পরে উনি বললো যে আঙ্কেল আপনার ওখানে যায়েন না, কিন্তু ভাই আমাদের না ওই জায়গাটা খুব যেতে ইচ্ছে করতো। আর তার উপরে রসর ব্যাপারটা হচ্ছে ওরা দুজন কি দেখলো, মানে এটা নিয়ে আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো। তারপরে দিনও গেলাম সকালবেলা ভোরবেলা উঠে চলে গেছে। তো এর ভিতরে জাহাঙ্গীর আম্মু একবার নিষেধ করছে যে বাবা তোমরা যাও না, ওখানে বসো না, অন্য কোথাও বসো। তা আমি বলছি যে আন্টি সমস্যা নেই, আজকে তো দিন সকালই হয়ে গেছে, এখন কি হবে। তো সকালে বসছে, বসার পরে ওই শামিমের যে কথা বললাম, তো কেমন জানি মানে একটু মানে ওখানে যাওয়ার পরে চোখ টোক বড় করে মানে একটু অন্যরকম অবস্থা।
আচ্ছা।
মানে কুরবানি ধরে মারতেছে, কুরবান তুই আমার এরকম ভাবে ধরে শুয়েছিলি কেন? তো কুরবান বলতেছে যে কোথায় তুই তো আমার ধরে শুয়েছিলি। মানে ওরা এরকম ধরনের ভাব করতেছে যে মানে ওরা কেউ কারো চিনতেছে না, আর যখন হাত নাড়াচ্ছে শুধু পাপ্পু দেখতেছে যে দুইজনে দুইটা কঙ্কর নাড়াচ্ছে, মানে
কঙ্কাল নাড়াচ্ছে, মানে হাতের মাংস টাংশ দেখা যাচ্ছে না, শুধু হাড্ডি দেখা যাচ্ছে।
কিন্তু আমরা দেখতেছি যেখানে শামিম আর কুরবান এ করতেছে, আর ওখান থেকে শুধু একমাত্র পাপ্পু দেখতেছে যে দুইজনে দুইটা কঙ্কাল এ করতেছে।
আচ্ছা।
পাপ্পু মানে এটা দেখার পর মানে একটা চিক্ষু দেবো, তোরা আসিস না এ বলে একটা চিক্ষু দিচ্ছে। কিন্তু পাপ্পু আবার যখন আমরা ওদেরকে ছেড়ে চলে আসছি ধরে মানে পাপ্পুর চিক্ষু শুনে, তো আমাদের পিছে পিছে স্বামীমরাও চলে আসছে।
আচ্ছা।
পরে আমি আবার স্বামীরে জিজ্ঞেস করলাম যে বন্ধু কি হিসেবে আসলে ব্যাপারটা কি, তোমরা ঝগড়া করো কেন? পর ও বলতেছে যে কই ঝগড়া করলাম না তো, আমি তো পাপ্পুর সাথে ছিলাম। তো আর জাহাঙ্গীর বলতেছে যে কুরবান তো আমার সাথে ছিল। তা আমি বললাম যে তাহলে আমি কারে দেখলাম ঝগড়া করতে? আর পাপ্পু বলতেছে যে কই আমি তো ওদেরকে দেখিনি, আমি দেখছি যে দুটা কঙ্কর ঝগড়া করতেছে, মানে মানুষই কিন্তু ওদের শরীরে কোনো কিছু না, শুধু হাড়গুলো আছে, ওরাই ঝগড়া করতেছে। যে একজন আরেকজনের বলতেছে যে তুই কেন আমাকে ধরে শুয়েছিস, আর ও বলতেছে যে তুই কেন আমার ধরে শুয়েছিলি।
আসলে এই ব্যাপারগুলো কিছুই ঘটেনি
না। তারপর আমরা লাস্ট যেদিন চলে আসব মানে তার আগের দিন রাত্র, রাত্রে আপনার প্রায় আড়াইটার মতো বাজবে, এমন সময় মানে আমাদের যে ফ্রেন্ড মাসুক আহমেদ পাপু যে, ও ঘুম থেকে উঠে দেখে যে মানে আমার একটা অভ্যাস খারাপ, মানে গায়ে হাত দিয়ে শোয়ার অভ্যাস, জায়গাটা একটু খালি খালি লাগতেছে। স্বামী আমরা ডাক দিলাম যে বন্ধু পাপ্পু বলতে পারো কোথায়? কেউ তো শুয়েছিল এখানে, নাই তো এখানে, রাত্রে একসাথে শোস নাই? বললাম যে হ্যাঁ দোস্ত রাত্রে একসাথে শুইলাম, তো এখন তো দেখতেছি না। বাথরুমে গেছে? পরে আমি বললাম যে দোস্ত তুমি তো ওরে চিনো, ও একা বাথরুমে যাওয়ার মতো ছেলে না। তো সবাই উঠলাম, কুপি জ্বালালাম, গড়টর খুঁজে দেখলাম, খাটের নিচে টিচ দেখলাম যে নাই, মানে আমার ওই ফ্রেন্ড জাহাঙ্গীর বাবার ডাক দেওয়া হলো, জাঙ্কেল এরকম এরকম আমাদের ফ্রেন্ডের তো পাওয়া যাচ্ছে না। উনি বললো যে তোমাদের সাথে শুয়েছিল? বললাম যে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে তো শুইলাম একসাথে, তো কোথাও খুঁজে পেলাম না। তো আঙ্কেল আসলো, একটা চাদর লাইট নিয়ে আসছে, গেল আমাদের সাথে বের হলো, আঙ্কেলে নিয়ে চিতা খোলা গেছে। যখন আমরা ওই আঙ্কেলে নিয়ে চিতা খোলা আসছে, তো আসার পর দেখতেছি যে নাই। তো আমাদের এক ফ্রেন্ড শামিম, ও ওর হাতে একটা 1100 মডেলের সেট ছিল নোকিয়া, তো লাইটটা মানে কেন জানি ওই সামনে চলে যায়। তো চলে যাওয়ার পরে স্বামী বলতেছে যে বন্ধু দেখ তো ওখানে কিছু দেখা যায় কিনা। আমি বললাম যে তুই কি দেখলে? দেখলাম যে কে যেন ওখানে বসে আছে পানির উপরে পুষ্কিনীর মাঝখানে। তা আমি লাইটটা মেরে দেখলাম হাফসা আলোতে দেখা যায় যে কে একজন পানির উপরে ভাসমান ভাবে বসে আছে।
আচ্ছা।
আঙ্কেলে বললাম, আঙ্কেলে লাইট মারলো তো কিন্তু ওটাতে কিছুই দেখা যাচ্ছে না। তারপর আঙ্কেল বলতেছে যে বাবা তোমরা ভুল দেখতেছো, পাপ্পু হয়তো আছে কোথাও, তোমরা অন্য কোথাও খুঁজে দেখো। তো তখন পুষ্কিনী পার থেকে দুইটা শব্দ আসলো যে বন্ধু তোমরা আমার ছেড়ে চলে গেলা, আমার নিলা না, মানে এরকম একটা মানে পাপ্পুর কণ্ঠে এরকম একটা শব্দ আসলো। তো তখন আমরা আবার বের হলাম যে চাচা আমাদের কাছে মনে হলো যে শব্দটা এখান থেকে আসছে, ওইখানে কোথাও আছে। তো ওই যে 1100 মডেলের যে সেটটার কথা বললাম, তো সেটটা নিয়ে আমরা ওই চিতা গলাদের সামনে এসে মানে আবার মারছি, মানে পিছ থেকে একটা ই দেখা যায়, মানে ব্যাক সাইডটা দেখা যায় কিন্তু সামনের সাইডটা দেখা যায় না। কিন্তু সামনের সাইড দেখার জন্য আমরা ওই চিতা গলাদের সামনে ঘুরে গেলাম, দেখলাম যে হ্যাঁ পাপ্পুর মতোই ও বসে আছে। ওই আঙ্কেল বলতেছে যে বাবা তোমরা এখানে কেউ যাও না, কোনো সমস্যা হতে পারে, তো তোমরা এক কাজ করো বাসায় আসো, আমি জাহাঙ্গীর চাচার আনাই ও কিছু একটা করবে। তো বাসায় যাওয়ার পরে ওই চাচারে ফোন দিছে, চাচা আসছে আর দুই তিনজন নিয়ে আসছে, সাথে একজন ফকির নিয়ে আসছে। ফকিরটা আপনার আমি কখনো দেখিনি অ্যাকচুয়ালি, মানে ফার্স্ট ওদিনকে ফার্স্ট দেখছিলাম যে লবণ নিয়ে ওই পানিতে ছিটিয়ে দেওয়া হয়েছে।
কোন পানিতে?
ওই মানে পুষ্করিটা,
পুকুরের পানি।
পুষ্করিতে লবণটা ছিটিয়ে দেওয়ার পরে ওই অবয়বটা মানে চলে গেছে, কিন্তু তার পাঁচ থেকে দশ মিনিট পর দেখা গেছে যে পাপ্পু ওখান থেকে ভেসে উঠছে।
উঠছে মানে তো আপনি বুঝাচ্ছেন মৃত?
না মৃত না, কিন্তু আমি ভেসে উঠছে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ ভেসে উঠছে, ভেসে ওঠার পরে আপনার ওই ফকিরটাই নামছে, আমাদেরকে নামতে নিষেধ করছে, উনি নামে ওখান থেকে নিয়ে আসছে। তখন প্রায় ফজর আজান দেবে দেবে ভাব, ফকির ওরে ফুটু দিয়ে কোন রকম জ্ঞান করছে। সেন্স ফিরানোর পরে ও জিজ্ঞেস করলাম যে তুই ওখানে কিভাবে গেলি বা কিভাবে আসলি? বন্ধু আমার কাছে মনে হলো যে রাত্রে আমি আসছি তাতে একসাথে খাইছি, তুমি আমার ধরে শুয়েছ। হ্যাঁ শোয়ার পাঁচ থেকে সাত মিনিট পর যখন আমার মনে হলো যে কেউ আমার মাথায় একজন হাত দিচ্ছে, কিন্তু হাত দেওয়ার পরে আমি এখানে কিভাবে আসছি বা আমি ভিজে কেন, ঘরে এত লোক কেন, আমি তা বলতে পারবো ছিল।
ওকে, আমি আসলে ওনার ফার্স্ট স্টোরি শুনে যেটা বুঝলাম, কিছু মুভিতে দেখেছি মানে এই ধরনের ইলিউশন ক্রিয়েট করা হয়। এই টোটাল ব্যাপারটা কিন্তু একজন দেখছে, একজন দেখতে পাচ্ছে না, কেউ ফিল করছে কেউ ফিল করছে না, একজন কঙ্কালের মতন কিছু একটা দেখছে আর একজন সম্পূর্ণ মানুষ দেখছে, অথচ দুটার একটা ওখানে ছিল না।
ছিল না,
চিতাখোলায় গেলেই তারা ঘুম ঘুম ভাব ফিল করছে, টায়ার্ড ফিল করছে, ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণ ছাড়াই ওই একই জায়গায় বারবার যাচ্ছে। এমন নয় যে এটা খুব সুন্দর একটা টুরিস্ট স্পট বা খুব সুন্দর,
মানে যেই জায়গাগুলোতে একটু বারণ করা হয়, যে এটা করার জন্য একটু নিষেধ করা হয় কিছু মানুষের, হয়তো এটা অধিকাংশ মানুষের টেন্ডেন্সি থাকে যে ওই জিনিসটা বারবার করার জন্য, এটা একটা হতে পারে যে ওই সময় বারবার ওই জায়গাটাতে চলে গেছে।
মানে সেটাও একটা মানে ঘটনাবহুল কিছু হলে একটা ব্যাপার ছিল, বাট ওনারা কিন্তু ওখানে শুধু শুধুই যেত বসে থাকার জন্য। আমার মনে হয় ওনারা যেখানে ছিল সেখানে বসে থাকার আড্ডা মারার আরো অনেক জায়গা ছিল, ছিল না ভাই?
জি জি।
তারপরে আপনারা সেখানে যেতেন?
জি, ওখানে মানে আসলে ব্যাপারটা মানে আমাদের ওখানটাতে যেতে ইচ্ছে করতো, এত কিছু হওয়ার পরও দেখা যেত যে আমাদের ওখানে গেলে ভালো লাগতো না, আর কেন যে বসতাম কি হতো আসলে বুঝতে পারতাম না। দেখা যাচ্ছে বাসা থেকে একজন আরেকজনের ডেকে নিয়ে গেছে।
রাইট, সো একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, ঘটনাটা ভয়াবহ রকম ভয়ঙ্কর না হলেও আমি বলবো যে এই ধরনের ইলিউশন গুলো খুব বেশি মানুষকে নিজের জায়গা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এভাবে এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানুষ কেন কোথায় কি জন্য গিয়েছে তারা বলতে পারে না, তারা একেবারে সত্যের মতনই একটা জিনিস দেখতে পায় কিন্তু জিনিসটা আসলে সত্য না।
ডর মানে ভয়। চার মিনিটের একটা বিরতি, একটু পরেই ফিরব আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে এবং অন দ্য স্পট থেকে শুনো কেবিসি রেডিও এফএম 89.2। কেবিসি রেডিও এফএম 89.2। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি দৌড়ে। দৌড় বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক শো, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভয় পাওয়া অসংখ্য অসংখ্য ঘটনা, এবং এইসব ঘটনাগুলো অবশ্যই জায়গা নির্ভর, যেখানে প্রতিনিয়ত ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। এইরকম ঘটনার সাক্ষী যারা তাদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে এরকম একটা হন্টেড প্লেসে বসে ধারণ করি ডর। ডরের বিশেষত্ব এটাই, আজকেও ঠিক তেমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছি আমরা, এবং এই জায়গাটির নাম আমরা এক্সপোজ করছি না এ কারণেই যে সেটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা চার মিনিট পর আবারও ডরের মূল গল্পে ফিরছি। ডর,
এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানুষ কেন কোথায় কি জন্য গিয়েছে তারা বলতে পারে না, তারা একেবারে সত্যের মতনই একটা জিনিস দেখতে পায় কিন্তু জিনিসটা আসলে সত্য না, কিন্তু এই মোহটা কে তৈরি করে সেটা আমরা জানি না।
এবং আরো একটা বিষয় হচ্ছে যে এই মোহর কথা যখন অন্যজন বলে অনেকের কাছে এটা মনে হবে পাগলের প্রলাপ।
রাইট,
যারা এটা ফিল করছে একমাত্র তাদের পক্ষেই হয়তো এটা বোঝা সম্ভব।
তবে মানে লাস্ট ডরের পর বৃহস্পতিবার রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম এবিসি পেজে, আমি জানি না তুই দেখেছিস কিনা, যে আপনারা অনেকেই আছেন যারা ডর শোনেন কিন্তু আপনারা বলতে চান যে ঘটনাগুলো সত্য না বা ঘটনাগুলো বানানো এ ধরনের কথা। আমি তাদেরকে স্পেশালি বলেছিলাম যে একটা দিঘি দেখে বলে ছোট, আমি ধরে নিতে পারি সে নদী কিংবা সমুদ্র দেখেছে, কি বলিস? সো যে বলছে যে ঘটনাগুলো মিথ্যা তার মানে সে সত্য দেখেছে। আপনার সাধুর আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আপনাদের সত্য উজাড় করে দিয়ে যান আমাদের কাছে, আমরা দেখি আপনাদের সত্য ঘটনা কতটুকু ভয়াবহ হতে পারে।
আমরা সেই অপেক্ষায় রইলাম। তবে আপাতত আরো একটু অপেক্ষা না করে আরেকটা ঘটনায় চলে যাই। আপনার আরো একটা ঘটনা আছে আমরা যতটুকু ডট টিমের কাছে শুনেছি।
সেই ঘটনাটা ভাই আসলে খুব ছোট। আমি যে বাসায় থাকি কামরাঙ্গীর, সে বাসার হচ্ছে পাঁচতলা,
এখনো যে বাসা
জি জি এখনো স্টিল যে বাসাটাই আছে, ওই বাসার দায়িত্বটা আমাদের উপরে। তো আমি প্রায় সময় রাত্রে ছাদে একা একা বসে বসে গান শুনতাম। একদিন হঠাৎ করে গান শুনতে শুনতে হঠাৎ হাতে বাড়ি লেগে মোবাইলটা নিচে পড়ে যায়। ফ্লোরটা বেশি একটা উঁচা না, হালকা একটু ইট। তা আমি ফোনটা নিয়ে চালু করি, দেখলাম যে মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে, কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা অবয়বাব। তো আমি আবার সাথে সাথে ফোনটা নিয়ে নিচে চলে আসে, তো নিচে চলে এসে আবার ফোনটা অন করি।
আচ্ছা, ওই ডিসপ্লেটা এমনি নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি ডিসপ্লেটার মধ্যে একটা অবয়ব কিছু দেখতে পাচ্ছেন। অবয়বটা কিরকম মনে হয়? কোনো মানে মানুষের আকৃতির কোনো চেহারা বা এই ধরনের?
কোনো মানুষের আকৃতি না, সেপ একটা মাথা, ঘাট থেকে শুরু করে একটা মাথা, খুব ভয়ঙ্কর দেখতে। নিচে চলে যাওয়ার পর আবার সেটটা অন করে দেখি যে না, আমার ডিসপ্লে টোটালি ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, সবকিছুই ঠিক আছে। তারপর আমি ওই রাত্রে আর ছাদে যাইনি, গেটটা খোলা ছিল। তো আব্বু আমার জিজ্ঞেস করলো যে তুমি কি ছাদ তালা মারো নাই? আমি বললাম যে আব্বু আমি তো রাত্রে চলে আসছিলাম, খেয়াল ছিল না আমার। পর আব্বু বলছে যে তুমি বেশি একটা ছাদে টাদে যাও না, তো রাত করে ছাদে যাওয়া ভালো না। তারপর দিন আসেন, তারপর দিন রাত্রে আবার ছাদে উঠছে, মানে আমাদের ছাদের উপরে মানে এরকম একটা স্পেস, উপরে দিয়ে আরেকটা ছাদ করছে নিচে, মানে সেওয়ার যাতে কেউ বসতে পারে। ছাদের একটা কর্নারে যে দেখলাম সেম, মানে আমি তো মানে মোবাইলে দেখছিলাম যে মাথাটা মানে একটা মানে খুব ভয়ঙ্কর একটা দেখতে, কিন্তু ছাদের উপরে দেখলাম সেমই মাথা, কিন্তু ওখানে মানে এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে, খুবই বিশ্রী দেখতে। আমি আমার মোবাইলের ভিতরে যেরকম ভাবে দেখছিলাম ঠিক ওরকম ভাবে ও আমার দিকে তাকিয়ে আছে। আমি ওরে দেখে আসলে কি করবো বুঝতে পারিনি, খুব স্পিডে ছাদ থেকে দৌড় দিছি। আর আমাদের যে ছাদের যে গেটটা ছিল সেটা হচ্ছে লোহার, আমি মানে খুব জোরে বাড়ি মারছি। তো বাড়ি মারাতে মানে শব্দ হওয়ার পরে আব্বু তিনতলা থেকে সাথে আম্মু চলে আসছে। আসার পরে দেখছে যে আমি সিঁড়ির যে কানিশে কানিশে বসে আছে, আম্মু আমার সাথে সাথে জড়িয়ে ধরছে। আব্বু জিজ্ঞেস করলো যে কি হয়েছে, ওরা আমি বললাম যে এরকম এরকম, আব্বু দেখো তো ছাদের উপরে কে আছে। তা আব্বু পুরো ছাদটা খুঁজে দেখলো যে কোথাও কিছু নেই। তা আম্মু আমার সাথে করে নিয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছে। পরে আমি আব্বুরে বললাম যে আব্বু এরকম, পরে আব্বু আমার খুব রাগারাই করলো, আমার টোটালি ছাদে যাওয়া নিষেধ। তারপরে মনে করেন বারোটার এখন উপরে যেতে দেয় না।
মানে আপনার এটা ছিল দ্বিতীয় ঘটনা। ওকে, আর কোন ঘটনা কি আছে আপনার?
আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার আম্মুরে নিয়ে। তখন আমরা জিঞ্জিরায় থাকি, বারোটা সাড়ে বারোটা বাজে, আম্মু ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে আসার পরে তার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পর আম্মু একটা অ্যাবনর্মাল আচরণ শুরু করছে। তো আব্বু আমাদেরকে ডাক দিল। তো মানে আব্বু এগুলো নিয়ে একটু ভয় পায়, তো বলতেছে দেখছো তোর আম্মু কি হয়েছে। পরে আমি আবার আম্মুরে টাচ করতে গেলাম যে আম্মু কি হয়েছে। তো আম্মু আব্বু আমার বলতেছে যে তুই আমার ধরবি না, তুই ভিন পুরুষ, তুই আমায় ধরবি না।
ভিন পুরুষ মানে?
ভিন পুরুষ মানে উনি আমার চিনে না, মানে
অন্য পুরুষ,
অন্য পুরুষ
মানে আপনার অপরিচিত আচরণ করছে।
তো পরে বললাম যে আম্মু কি বলো, আমি তোমার ছেলে না? কয় না, তুই আমার ছেলে না, তুই একটা ভিন পুরুষ, তুই আমায় ধরবি না। নিচের ফ্ল্যাটে আরেকটা ভাই আছে, খুব আন্তরিক মানে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক। তো ভাইরে টাকা আনলাম, তো ভাইরে টাকা আনার পরে ভাইটা মানে উনার দেখে একটু বুঝতে পারলো যে একটু সমস্যা শান্তি কিছু। তখন ভাইয়া মানে ওই একজন ফকিরিয়া ডাকে আনলো, উনি আসতো। উনি আসার পরে উনি আইসে ফার্স্টে কথা বলছে যে কি ব্যাপার, কেমন আছে, যে ভালো আছি, তুই কেন আসিস, চলে যা, তুই এখানে আসছিস কেন, তুই চলে যা।
আপনার আম্মা বলছে
হ্যাঁ তুই চলে যা, আমি ভালো আছি। দেখেন আপনি ভালো আছেন, কিন্তু আপনি যারে ধরছেন উনি তো ভালো নেই, আর উনি ভালো না থাকাতে আমিও ভালো নেই,
ফকির বলছে।
হ্যাঁ, পরে উনি বসছে, বসার পর ওনার সাথে কথা বলতে বলতে পুরনো যে খেতা, সেই খেতা থেকে একটা সুতা বাঁধে উঠেছে, আম্মুর একটা কানে আঙ্গুল উনি সুতো দিয়ে বাঁধে, আর একটা কানে আঙ্গুল উনি ধরছে। ধরার পরে বলতেছে যে এখানে কেন আসছেন, আসলে সমস্যাটাকে। তো উনি বলতেছে যে আমার আম্মুর নাম হচ্ছে নাসিমা বেগম। তো বলতেছে যে আমি নাসিমারে কয়েকবার সবাই দেখাইছে যে তোর চলাচলন তো আমার কাছে খুব ভালো লাগছে, তুই ইমামবাড়ি কবরস্থানের ওখানে চার পাঁচটা মানে বাচ্চা ল্যাংটার পোলাপান আছে না, যে ওদের কাই না কিছু খাওয়াই টাওয়াই দিস, আর চার পাঁচটা মৌলবিদে করে একটা মিলাপ করে, ওই তামু ব্যাপারটা মানে ই করে নাই, তো স্বপ্ন তো স্বপ্নই। তারপরে একদিন আব্বুরে সেম স্বপ্ন দেখাইছে, আব্বু ব্যাপারটা ই করে নি মানে উড়িয়ে দিছে। যখন আম্মুরে ধরছে মানে তখন যে আমি মাত্র নামাজ পড়ে আসছি, তা আমি চাইছিলাম যে ওরে আজকে সে স্বপ্ন দেখাবো, যদি ও কিছু না করে তাহলে আমি ওর কোনো একটা ক্ষতি করবো। মানে আমি নামাজটা পড়ে এসে মাত্র দাঁড়াইছি, আর এর ভিতরেও মানে আমার পাড় দিয়ে ওয়াশরুমে গেছে।
আচ্ছা, মানে আপনার আম্মা ওই জিনটাকে পাড়া
দিয়ে ওয়াশরুম গেছে, তখন আমি খুব ব্যথা পেয়েছি, আর ব্যথা পাওয়াতে ও যখন ওয়াশরুম থেকে বের হয়েছে, যখন ও কাশি দিছে, সেই কাশির সাথে সাথে আমি দেহতে মিলে গেছি। মানে ফকির মানে মামা বলতেছে যে আসলে এখন কি করা যায়, মানে উনি তো আর আপনারা দেখে নাই, আর দেখলে তো কখনই মানে আপনি তো উনারা চিনেন, যে কোনো একটা স্বপ্ন তো স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন স্বপ্নই মনে করে দেয়, তো এখন কি করলে আপনি উনারা ছাড়বেন বা কি করলে উনারা মাফ করে দেবেন। আমার খুব ইচ্ছা ছিল যে ওরা অনেক কিছু দেব, কিন্তু ছিল ওরা এখন কিছুই দেব না, ওর উপরে আমার খুব রাগ হয়েছে, তো ওরে আমি ছেড়ে যাব না, ওর একটা ক্ষতি করব। পরে বলছে যে দেখেন এই যে দুইটা ছেলে, এই দুইটা ছেলে ওরা আমার খুব ভালোবাসে, আপনি যদি ওরা একটা ক্ষতি করে দেন তো ছেলে দুটো কি করবে। হ্যাঁ, কয় কি করবে সেটা তো বলতে পারি না। পরে মানে মামা বললো যে তোমরা একটু কথাবার্তা বলো, দেখো কিছু করা যায় কিনা। পরে বললাম যে দেখেন, আমি বললাম যে দেখেন আপনাকে আমি আপনার চিনি না, আমার আম্মু যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, যে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আপনি একটু আমার আম্মুকে মাফ করে দেন।
আপনার আম্মু কি অবস্থায় ছিল?
মানে মানে কথা তো আম্মুই বলতেছে।
আচ্ছা আচ্ছা।
তখন সে বলতেছে যে ও তোমরা তো আসলে বুঝো না যে আমরা কি, এটা কিছু করার নেই, আমি ওর একটা ক্ষতি করবো কেন, আমার পাড়া দিল। তো তখন মানে আমার ছোট ভাইটা মানে আমার সাথে আরো কান্নাকাটি করলো, তো কান্নাকাটি করার পরে মানে ওই জিনটা বলতেছে যে আচ্ছা আপনি এই করেন, ওই ওই ইমাম বাড়ির যে কবরস্থানের কথা বলছিলাম ওখানে আরো দশটা ফকির খাওয়াই দেন, মানে দশটা ফকির সাথে আর চার পাঁচটা যে ছোট ছেলে মেয়েদের কথা বলা হয়েছে তাদেরকে খাওয়াই দেন, দেন আরো পাঁচ সাতটা হুজুরাই না ঘরে একটা মিলাদ করাই দেন। এই কথা বলে সে মানে বলতেছে যে ঠিক আছে তোমরা এই কাজগুলো করো আর আমি চলে যাবো। এখন আম্মু একটা কাশি দিল, কাশি দেওয়ার সাথে সাথে একটা গরম বাতাস আমাদের সবাইকে ভেদ করে বেরিয়ে গেল।
মানে আপনারা একটা মানে হঠাৎ করে একটা গরম বাতাস অনুভব করতে পেরেছেন। অনেক ধন্যবাদ নীরব ভাই, আপনার কাছে আমরা কয়েকটা ঘটনা শুনলাম এবং মানে কিছু অদ্ভুত ব্যাপার তো অবশ্যই রয়েছে এটার মধ্যে, এবং যারা এই অদ্ভুত ব্যাপারগুলো সামনে থেকে দেখতে পারে তখন বুঝতে পারে যে কত মানে এগুলো আসলে সম্ভব, তা না হলে আসলে এটা বিশ্বাস করার মতো কোনো মানে লজিক সাধারণ মানুষ খুঁজে পাবে না যদি না চোখের সামনে তার না ঘটে। তো অনেক ধন্যবাদ নীরব ভাই আমাদের সাথে এই প্রেসে যোগ দেওয়ার জন্য।
ডর নিয়ে আমি আর সুমন আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে এখন অনেক অতিথির মধ্যে আরো একজন অতিথি যোগ হয়েছে আর সে হচ্ছে তাজুল, তাই না? তাজুল ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, ডর সবসময় শোনা হয়?
হ্যাঁ, আমি আসলে পারতপক্ষে কখনোই মিস হয় না।
তাজুল ভাই এখন কি করছেন?
আমি একটা আইটি কোম্পানিতে আছি।
আচ্ছা,
আমি ওটাতে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আছি।
ওয়াও। সো আমরা চলে যাব সেই ঘটনা সূত্রে যেখান থেকে আপনার মনে হয়েছে যে পৃথিবীতে অলৌকিক কিছু জিনিসও থাকে।
প্রথমে আমি বলতে চাচ্ছি আমরা পুরান ঢাকা স্থানীয়, সেখান থেকে আমাদের স্টাডি এবং আব্বু আম্মুর জবের কারণে আমরা শিফট হই ধানমন্ডিতে। তো সমস্যাটা বেসিক্যালি আমাদের দাদু বাসাতেই ছিল।
এটা প্রায় কত বছর আগে ঘটেছে?
এটা হচ্ছে প্রথম যে কাহিনীটা আমার আর কি, যে সমস্যাটা হয়েছিল সেটা হয়েছিল 97 এর দিকে, 97-98 এর মাঝামাঝি আর কি সময়। দাদু বাসা থেকে আমরা যখন আর কি শিফট করি ধানমন্ডিতে, এমনিতে কোনো প্রবলেম হচ্ছিল না। আমার একটা সমস্যা হতো, সেটা হচ্ছে আমার খুব জ্বর আসতো, খুব দেখা যেত 104-105 জ্বর চলে আসতো, ওটা খুব সহজে নামতো না। এটা বাইরে সবাই মনে করতো যে এটা হয়তো বা কোনো সমস্যা, এমনিতে জ্বর যেরকম আসে সেরকম, বাট আমি যেটা ফিল করতাম সেটা হচ্ছে আমার কাছে সবকিছু মনে হতো যে চারিদিকে যারা আছে সবাই খুব স্লো মুভ করছে, খুবই স্লো, একদম স্লো মোশনে যেরকম যায় যে কোনো জিনিস সেই রকম মুভ করতো। আর একটা বস্তু বা প্রাণী আমি বলবো আসলে, অ্যাকচুয়ালি ওটা মানুষ হতে পারে না, লম্বা এবং তার নাকটা খুব সুচালো, একদম খুবই তীক্ষ্ণ আর কি নাক, খুব লম্বা নাক, খুবই অদ্ভুত ফেস আর কি, সে মুভ করতো খুব ফাস্ট।
এটা কি আপনি মানে সবসময় দেখতেন?
যখন জ্বর আসত
মানে বাসার মধ্যে,
বাসার মধ্যে সেই জিনিসটাকে আমি দেখতাম।
ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, জ্বরটা কি আপনার কোনো রেগুলার বেসিসে কোনো একটা সময় আসতো নাকি হঠাৎ হঠাৎ?
না, এটা হঠাৎ হঠাৎই আসতো আসলে, মানে কোনো কারণ নাই, হঠাৎ মানে দেখা গেল আজকে এখনই সুস্থ, হঠাৎই জ্বর চলে আসছে, তখনই আমি দেখতে পাচ্ছি, মানে এটা খুব উইয়ার্ড আর কি জিনিসটা। আমি দেখতাম এবং সে খুব ফাস্ট মুভ করতো, মানে লাফালাফি করতো, এখান থেকে এখানে যেত, আমাকে মানে হাত দেখাতো, আমার সামনে আসতো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো, আবার সরে যেত এরকম। তো আমি যেখানে যেখানে মানে দেখতাম সে মুভ করছে সেখানে সেখানে আমি খুব দ্রুত আর কি তাকাতাম। তো আব্বু আম্মুরা ভয় পেত যে আমি কেন এরকম ছটফট করতেছি কেন। এরকম একটা দিন আমি শুয়েছিলাম, তো ফ্যান ঘুরছিল আর কি। সাধারণত ফ্যান খুব ফাস্ট ঘুরলে ব্লেডটা দেখা যায় না, বাট আমি ব্লেড দেখতে পাচ্ছিলাম, মানে আমার কাছে স্লো লাগতেছিল, এবং সে ফ্যানের ব্লেডের উপর বসেছিল, যেটা আমি দেখতে পাই। জি, বসেছিল, তো ফ্যানের ব্লেডটা ঘুরছে, তো আমিও ওইভাবে মাথাটা নাড়াচ্ছিলাম, মানে দেখছি তাকে। পরে আব্বু বলতেছে আমাকে যে কি হলো, মানে আমাকে নাড়াচ্ছে, বলছে কি হয়েছে কি হয়েছে, তোমার কি সমস্যা, কি উপরে তাকায় কি দেখতেছো তুমি? তো আমি খালি আব্বুকে বলছি, আব্বু বসে আছে, বসে আছে, উপরে বসে আছে। তো পরে জ্বরটা যখন নামলো, এরপর আব্বু আমাকে আবার জিজ্ঞেস করলো যে তুমি আসলে কি দেখছিলে, আমাকে একটু বলো। তো আমি তখন আব্বুকে বললাম যে আব্বু আমি এরকম যখনই জ্বর আসে তখনই দেখতে পাই যে এরকম বসে আছে বা মুভ করতেছে, এবং সে খুব ফাস্ট মুভ করে। তো আব্বু তখন বলল যে কিরকম আমাকে একটু বলো তো। তো আমি বর্ণনা দিলাম, বর্ণনা দেওয়ার সাথে সাথে যেটা হলো, আম্মু রান্নাঘর থেকে দৌড়ে চলে আসছে।
আচ্ছা, শুনতে পাচ্ছিল আপনার কথা?
হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছিল। এখন আম্মু আব্বু মানে দুজন দুজনের দিকে দেখলাম যে চোখাচোখি করতেছে, মানে তারা কিছু একটা জানে এরকম আর কি। তো আম্মু তখন বলছে যে তুমি যেটা বলছো, তুমি কি সত্যি এটা দেখতে পাও, মানে সবসময় দেখো? বলি না, আমি শুধু জ্বর হলেই দেখি।
আচ্ছা,
নাকি ওটার কারণেই জ্বর আসে? তো তখন আম্মু বলছে যে এটা কিভাবে সম্ভব, আব্বুর দিকে তাকিয়ে বলতেছে। আব্বু বলছে যে হ্যাঁ আসলেই। তো তখন আম্মু যেটা বললো যে আমি যখন আম্মুর পেটে ছিলাম তখন আম্মু সেম জিনিসটা দেখতে পেত,
যেরকম বর্ণনা আপনি দিচ্ছেন,
কারণেই আপনার আম্মু ছুটে আসে ডেসক্রিপশন শোনার পর।
হ্যাঁ, সেম জিনিসটাই দেখতে পেত। এটা তো আমার জানার কথা না,
কখনোই
কথা না।
আপনি তখন পেটে ছিলেন?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
এ নিয়ে বড় হবার পরে
না 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 এরকম কখনো কোনো কথা কখনোই বলেনি না।
আচ্ছা, আমি এইখানে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনার এত ঘন ঘন হঠাৎ হঠাৎ জ্বর চলে আসছে, তো এটা নিয়ে আপনারা কখনো ডাক্তারের কাছে?
হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে তো অবশ্যই দেখানো হলো। ডাক্তার বলতেছে যে মানে কোনো ঠান্ডাও লাগে না, এরকম কোনো কিছু না, হতে পারে সিজনাল জ্বর, কিন্তু মানে পরে ডাক্তার বললো যে একটু ব্লাড টেস্ট করান, এত ঘন ঘন জ্বরছে, ব্লাডের কোনো সমস্যা নেই। পরবর্তীতে আব্বু আর কি একজন শরণাপন্ন হন হুজুর, তো উনি পরবর্তীতে আমাকে একটা তাবিজ দেয়, যেটা আমার অনেকদিন মানে রাখতে হয়েছিল আমার সাথে।
আচ্ছা,
কোনো সমস্যা হয়নি আর আমার ওইখানে, কোনো সমস্যা নেই। এটা এটা আরেকটা ঘটনা আমি বলছি আপনাকে। এটা আসলে পর্যায়ক্রমে শিফট হয় আম্মুর পরে আবার আমার বোনের উপর,
আমরা কিন্তু সবাই মনে হয় অতটা ক্লিয়ার না, ওই কারণে আমি একটু বলে দিই যে ব্যাপারটা এরকম ঘটেছে যে যখন জ্বর হয় তাজুল ভাইয়ের, তখন তার দৃষ্টিশক্তি একটু বেশি প্রখর হয়ে যায়, আমি এভাবে ধরবো। যেমন মাছি খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিউ দেখতে পায়, যেহেতু তার 36,000 চোখ আছে, ঠিক সেভাবেই তার ব্রেন এমন ভাবে কাজ করে, সে ফ্যানের ব্লেড যে ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, আমরা কিন্তু এক একটা ব্লেড আলাদা করতে পারি না, কিন্তু তার দৃষ্টিশক্তি স্লো না, আমি বলবো অনেক ফাস্ট হয়ে যাওয়াতে সে প্রত্যেকটা ব্লেডকে আলাদা আলাদা ভাবে ঘুরতে দেখতে পায়, এবং সে তাকিয়ে থাকার রিজন ছিল যে কোনো একটা ব্লেডের উপরে ওই বস্তুটি বসেছিল, এবং সেটা দেখেই কিন্তু তার মধ্যে আতঙ্ক তৈরি হয়।
আসলে এটা ফাস্ট হয়ে যায়, কারণ আমরা কিছু সুপার ক্যামেরার কথা যেগুলো বলি, যে সেকেন্ডে কয়েক হাজার
যখন বেশি থাকে,
মানে আমরা ওই যে সনি সাইবার শটে খুব মতো মানুষ ফ্যানের ছবি তুলতো, টাক করে জাস্ট ব্লেড গুলোকে আলাদা করে দেখা যেত, ওরকম একটা ব্যাপার। যাই হোক, টেকনিক্যাল দিকে না যাই, তো মেইন ব্যাপার যেটা বলতে চাচ্ছি যে আপনি তখন ফ্যানের উপরেই ওটাকে বসা দেখতে পেলেন, তার মানে কি জিনিসটা, ফ্যান কিন্তু আসলে স্লো না, ফ্যানের উপরেই কিন্তু জিনিসটা বসে আছে,
বসে আছে, রাইট, সেটাই দেখতে পাচ্ছি। ওকে, তারপর একটু ডিটেইলসে শুনি কিভাবে আপনার ফ্যামিলিতে এই ঘটনাটা ইয়ে হলো।
আমরা যে বাসাটায় আছি সে বাসাটা বারান্দা, মানে আমরা নিচে ছিলাম, নিচতলাতে। বাসাটা এমন ভাবে তৈরি করা হলো যে মানে বারান্দার মধ্যে একটা আম গাছ ছিল, অনেক মোটা আর কি একটা আম গাছ ছিল, তো ওটা সামহাও কোনো কারণে বাড়িওয়ালা কাটে নাই, হয়তো অনেক বেশি আম হতো সেই জন্য। তো প্রথমে যখন আসি আম্মু তখন আর কি বলছিল যে এত বড় একটা আম গাছ এখানে, কিরকম যেন লাগে।
আপনারা ওই বাসা ছেড়ে চলে আসছেন
যখন পুরান ঢাকা থেকে, যখন ধানমন্ডি আসছি, ধানমন্ডি বাসার কথা বলছি, যেখানে আমার সমস্যা হয়েছিল। হ্যাঁ, তখন ছোট মামা ছিল, ছোট মামা
তাবিজ নেওয়ার পরে আপনার সাথে
আমার সাথে কোনো সমস্যা হচ্ছিল না। তখন ছোট মামার ফ্রেন্ড আর কি বলছিল, আম্মুকে বলতেছিল যে হ্যাঁ এখানে এই বাসায় সমস্যা আছে, মানে এমনিতেই দুষ্টামি করতেছিল আর কি। তা আম্মু ওটাকে সিরিয়াসলি নিল, তা আম্মু খুব ভয় পায় আর কি। তো যাই হোক, একদিনের ঘটনা, সেটা হচ্ছে আমি পড়তেছিলাম সন্ধ্যায় ডাইনিং স্পেসে, আমি এবং আমার বোন পড়ালেখা করতেছিলাম, আমার আব্বু অফিস থেকে আসে আর কি, বাজারটা যায় সরে নিয়ে আসে, তো মাছ টাছও কিনেছিল অনেক, তো আম্মুকে দিয়েছে, আম্মু আমাদের বেডরুমের সাথেই লাগো আর কি, কিচেন। হ্যাঁ, আম্মু কাজ করছিল, বললাম যে আম্মুকে গিয়ে বলছি যে আম্মু আমার ক্ষুধা লাগছে, তখন অনেক ছোট ছিটে পড়ি। তো আম্মু তখন মানে আমি ঢোকার পরে দেখলাম কিচেনে আম্মু মনোযোগ দিয়ে শুধু মাছটার দিকেই তাকিয়ে আছে, বসে আম্মু এরকম করে না কখনো, সে বসে আছে জাস্ট। আমি যখন তাকে বললাম যে আম্মু আমার ক্ষুধা লাগছে, তো আম্মু এমন ভাবে আমার দিকে তাকালো যে আমি ভয় পেয়ে গেছি, মানে একদম চোখ টোক বড় করে গরম করে বলছে বলছে যে যাও যখন সময় হবে তখন দিব, খুব জোরে বলছে, সাউন্ডটা মানে আম্মুর মতো ছিল না এরকম। তা আমি খুব ভয় পেয়ে পরে ব্যাক করলাম, ব্যাক করে আব্বুর কাছে গেছে যে আম্মু আমাকে এভাবে বকা দিছে। তা আব্বুও শুনতে পাইছে, আব্বু বলে যে এরকম তো কর, আম্মুকে বলতেছে যে কি হয়েছে তোমার এরকম বকা দিচ্ছ কেন। তো আম্মু আব্বুকেও ঠিক সেম কথাটা বলছে যে আমার যখন সময় হবে তখন আমি সেভাবে সব কাজ করব। তো আব্বু পরে আমাকে নিয়ে আসছে, আব্বু বুঝতে পারছে কিছু একটা। তো আব্বু আমাকে যা এতটুকু বলছে যে তুমি এখনই দৌড় দাও, দৌড় দিয়ে তোমার নানুকে নিয়ে আসো। আমাদের নানু বাসাটা খুব কাছেই, 5 মিনিট মানে যেতে আসতে লাগে আর কি। তো আমি দৌড় দিলাম, নানুকে গিয়ে বলছি যে নানু আব্বু এখনই বাসায় আসতে বলছে, আম্মু মনে হয় কোনো সমস্যা হয়েছে।
আচ্ছা,
আমার খুব ভয় লাগে ওই সময়টা এখনো চিন্তা করলে, রাতটা আসলেই খুব ভয়ঙ্কর ছিল মানে আমার জন্য, আমি মানে কখনো এভাবে দেখি নাই তো ছোটবেলায় এরকম কোন জিনিস, মানে এখন যেটাকে মানুষ পজেসড হওয়া বলে আর কি। তো আমি নানুকে নিয়ে যখন আসলাম, এসে তখন দেখি মানে ওই জায়গা মানে আব্বু আম্মুকে ধরে রাখছে মাটিতে, আম্মু ছটফট করতেছে, হাত ধরে রাখছে, আম্মু চিৎকার করতেছে যে ছেড়ে দাও আমাকে, এবং সাউন্ডটা খুবই মানে অদ্ভুত সাউন্ড ছিল, মানে ডুয়েল ডুয়েল টাইপ এরকম সাউন্ড ছিল। তো নানু এসে যেটা করলো, পায়ের হচ্ছে যে ছোট আঙ্গুলটা যেটা আমরা বলি, ওই আঙ্গুলটা চেপে ধরলো, চেপে ধরে সুরা পড়া শুরু করলো, আর আব্বুকে বলছে যে তুমি মাথার চুলটা বেঁধে ফেলো আম্মুর। তা আম্মুর মাথার চুলটা বেঁধে ফেলছে, আমি জাস্ট দাঁড়ায় দেখছি যে মানে কি হচ্ছে এখানে, এরকম করতেছে কেন, আর আপু দেখি যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, অনেক দূরে দাঁড়ায় আছে, আম্মুকে ধরে রাখা যাচ্ছে না। পরে মামারাও আসছে, 4-5 জন ধরছে, বাট আম্মুকে সামলানো যাচ্ছে না, বলছে আমাকে ছেড়ে দাও, মানে আম্মু খালি মানে দরজা খুলে চলে যেতে চাচ্ছে, দরজা খুলে চলে যেতে চাচ্ছে। পরে অনেকক্ষণ এরকম চললো, চলার পরে একটা মুহূর্তে আম্মু জাস্ট একটা ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার পরে একদম মিশতে, এরপরে জ্ঞান ফিরছে, বলছে ওই যে যাচ্ছে যাচ্ছে, আব্বু তখন বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি, বসো বসো কোনো সমস্যা নেই। পরে যেটা শুনলাম সেটা হচ্ছে মানে আমি তো চলে গেছিলাম, জানতাম না মাঝখানে কি হলো। তো আম্মু নাকি প্রচুর খাওয়া দাওয়া করছে তখন, মানে একটা মানুষের পক্ষে এত খাওয়া দাওয়া করা সম্ভব না, মানে তার ক্ষুধা লাগছিল আমাকে, আমি খাবো। আব্বু তখন আম্মুকে মাছ ভেজে দিছে গেটে, আব্বু নিজে মাছ ভেজে দিছে, সেই মাছ দিয়ে প্রায় মানে আধা পাতিলের বেশি ভাত খাইছে, ভাত শেষ, ভাত খাওয়া শেষ করছে। কিন্তু এটা যখন ঘটনা শেষ হয়ে গেছে তখন আম্মু আবার বলতেছে আমার ক্ষুধা লাগছে, তাহলে আগে খাবারটা কে খাইছে সেটাই হচ্ছে কথা, মানে এটা তো জাস্ট 2-3 মিনিটের
খাবার গুলো গেল,
তো আর একটা মানুষের ক্ষুধা লেগে যাওয়ার কথা না। তো এটা হচ্ছে গিয়ে মানে আমার চোখে দেখা ওই দিনের অত ছোট বেলার একটা ভয়ঙ্কর সমস্যা। এরপরে ঠিক 1 সপ্তাহ গ্যাপে আমার বোনের সাথে শুরু হয়, ওইটা ছিল খুব বেশি সমস্যা, মানে ওটা ছাড়াতে আসলে আমাদের খুব বেগ পেতে হয়েছে।
কিরকম ছিল ওটা? আচ্ছা, আমরা ওনার বোনের ঘটনাটায় যাব, তার আগে একটা ক্ষুদ্র এক্সপ্লেনেশন যেটা দেওয়া প্রয়োজন আমার মনে হয়, এই যে খিদে লাগার ব্যাপারটা, আপনি যতটুকু যেভাবে বলেছেন তাতে কিন্তু আপনার মায়ের শরীরে ওই সময় অমানসিক শক্তি ছিল একটা, তাকে 4-5 জন মিলে ধরে রাখতে পারছিল না। তো এসব ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্রেইন মানুষের শরীরের সবচেয়ে ভাইটাল পার্ট, এই পার্টটা যত বেশি ইউজ হয় মানুষ তত বেশি মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী ফিল করে, এবং তত বেশি মানুষের শরীর থেকে ক্যালোরি বলি এনার্জি বলি তত বেশি খরচ হয়, যেই কারণে মানে অমানসিক কাজ করার পরে সেটা ব্রেনের মাধ্যমে হোক, অর্থাৎ আপনি যদি কম্পিউটারে কাজ করেন সেই ক্ষেত্রেও, আবার আপনি যদি শারীরিকভাবে কাজ করেন সেই ক্ষেত্রেও, আপনার এক্সেসিভ খিদা বোধ হওয়াটা কিন্তু স্বাভাবিক।
কিন্তু মানে হ্যাঁ, যেটা তুই বলেছিস
সেটার একটা লিমিট
লিমিট আছে, সেটাই বলছি আমি যে একটা স্বাভাবিক মানুষ কখনোই এত বেশি খায় না, তারপরে ঠিক 2-3 মিনিট পরে
খাবার খাওয়ার পর 2-3 মিনিটের মধ্যে তো সেটা এত বার্ন হয়ে যায় না, পেটে তো থাকে। আম্মু কিন্তু পরে আবার ঠিক 1 জন মানুষের পরিমাণই খাবার খেয়েছে।
তোর মানে ভয়? ভয়।
অনেক গভীর রাত, এখন একটু পরেই রাত একটা বেজে যাবে। আপনারা কি ডরটাকে ঠিক যেভাবে শোনা উচিত সেভাবে শুনছেন? কিছুক্ষণের জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন। অন্ধকার ঘর, হালকা করে জানালাটা খোলা এবং শুনশান নীরবতা। রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনি শুনছেন ডর। তারপর আমরা যে বলি ডর মানে ভয়, দেখুন তো সেটা সত্যি হয় কিনা। ফিরছি ঠিক রাত একটায়। ডর ABC Radio FM 89.2 ABC Radio FM 89.2 শুনছেন আপনি। আর যে কিপ্রিয়া সঙ্গে আছে আপনার এবং আমার টিম মেম্বার অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে আছে নোবান, যে তিনজন বন্ধু আজকের অতিথি হয়ে এসছে তারা সোহান, নীরব, তাজুল। তিনজন অতিথির মতো আপনিও কিন্তু ডরে আসতে পারেন। খুব সহজ নিয়ম, ফোন করে শুধু বলতে হবে আমি ডরে আসতে চাই, আমার জীবনে এরকম কিছু ঘটনা আছে। ছোট্ট করে দুই একটা ঘটনার কথা বলবেন মিনিট খানের সময় নিয়ে। আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা ডরের শেষ ভাগে ফিরছি। সুমন ও রেহান একেবারে ঘটনার শেষ ভাগে, কি নিয়ে অপেক্ষা করছে চলুন আবার শোনা যাক।
স্বাভাবিক মানুষ কখনোই এত বেশি খায় না, দুই তিন মিনিট পরে
খাবার খাওয়ার পর দুই তিন মিনিটের মধ্যে তো সেটা এত বার্ন হয়ে যায় না, পেটে তো থাকে। আম্মু কিন্তু পরে আবার ঠিক একজন মানুষের পরিমাণে খাবার খেয়েছে, ঠিক
খুবই স্বাভাবিক ভাবে।
তো ওই খাবারটা কোথায় গেল তার পেট থেকে, সেটা হচ্ছে কথা।
আমরা ডরে এমন বেশ কয়েকটা ঘটনা কিন্তু পেয়েছি, মনে আছে তোর, যে তরকারি পর্যন্ত যেটা বাসায় রান্না হয়নি ওই তরকারিও খেয়ে
ফেলেছে, হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো।
ওকে, তারপর আপনার বোনের ঘটনা যাওয়ার কথা ছিল।
আমি আমার বোনের সাথে একটা রুমে ঘুমাতাম আর কি, ছোট ছিলাম আমি, বোন বড়, বোন তখন এসএসসি ক্যান্ডিডেট ছিল। তো আমি যেটা লক্ষ্য করতাম প্রথম দিকে সেটা হচ্ছে রাতে ফিস ফিস করে কথা বলতো আপু, অনেক রাতে আমার ঘুম ভেঙে যেত এই আড়াইটা তিনটা, এবং চোখ খুলে দেখতাম যে আপু ঘুমের মধ্যেই কথা বলতেছে। তো এরকম অনেকেরই অভ্যাস থাকে যে ঘুমে কথা বলে, এটা আমি ইজি ভাবে
খুবই স্বাভাবিক মানে
কমন জিনিস, অনেকেই বলে। এটা আমি প্রথমে বাসায় কাউকে বলি নাই, তো আমি খালি আপুকেই বলতাম যে হ্যাঁ তোমার জন্য আমি ঘুমাতে পারি না, রাতে কি কথা বলো কথা বলো খালি। তো আপু বলছে কই আমি কোনো কথা বলি না। একদিন আমি পরে দেখি যে আপু কাঁদতেছে, কাঁদতেছে সে কিন্তু শুয়ে শুয়ে কাঁদতেছে না, সে বসে বসে কাঁদতেছে
রাতের বেলা।
হ্যাঁ, আচ্ছা, সে মানে কি বলবো, মানে বসে আছে হাঁটু এরকম করে উঁচু করে, তো হাঁটুর মধ্যে কপালটা ঠেকে কাঁদতেছে এবং খুব ক্ষীণ শব্দ আর কি। তো আমি পরে আপুকে মানে নাড়ালাম যে এই কি হয়েছে, দুইবার তিনবার নাড়ানোর পরে পরে আপু মনে হলো যে জ্ঞান ফিরছে এরকম, মানে আপু জ্ঞানে ছিল না, তার সব জ্ঞানে ছিল না। পরে সে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বললো যে কি হয়েছে, আমি যে কি তুমি কাঁদতেছো কেন এত রাত্রেবেলা, কি হয়েছে সমস্যা, আব্বুকে ডাকবো, বলে না না তুমি ঘুমাও। তো কিন্তু তার চোখে মুখে দেখলাম একটা ভয়, খুব মানে ভয়ঙ্কর কোনো কিছু হঠাৎ কেউ যদি দেখে বা এমন একটা জিনিস হয় যে মানে আমার আর কোনো কিছু করার নাই, শেষ মুহূর্ত যে এরকম একটা ভয় একটা মানুষের ফেসে দেখা যায় সেরকম একটা ভয় আমি। তো পরের দিন আব্বুর সাথে আব্বু কথা বলছে সকালে যে আব্বু আমি প্রতিদিন রাতেই একটা স্বপ্ন দেখি, একই স্বপ্ন, প্রথম যখন দেখছি তখন অতটা গুরুত্ব দিই নেই, প্রতিদিনই আমি একটা স্বপ্ন দেখি। তা আব্বু বলো যে কি দেখো, যে আমি দেখি যে একটা বৃদ্ধ লোক, কিন্তু অনেক খাটো, অনেক খাটো একটা বৃদ্ধ লোক, প্রতিদিন তিনটা সাদা বক নিয়ে আসে,
বক
সাদা বক, সাদা বক নিয়ে আসে এবং কলিং বেল দেয় আমাদের, কলিং বেল দেওয়ার পরে আমি দরজা খুলি, আমি দরজা খুলি এবং সে বক দিয়ে বলে যে আমাকে বলে যে নিবি নাকি। এরকম করে করে আমার গায়ের দিকে ছুড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে আমার কাছে আসতে পারে না, কোন একটা কারণে সে আমার কাছে আসতে পারে না, মানে ঘরের গঙ্গিটা পেরোতে পারে না। তো আব্বু বলল যে আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে পরে চিন্তা করব। তো পরে আব্বু সেদিনই সন্ধ্যায় দেখলাম যে একটা তাবিজ নিয়ে আসছে, আব্বুর হাতে দিয়ে দিল। তাবিজ দিল তো মনে হলো যে মানে সেদিন আরো অবস্থা খারাপ, সেদিন তো সারা রাত ঘুমাতেই পারি নাই, সে সারাটা রাত ছটফট করছে। পরে আব্বু আসছে, আব্বু এসে আমরা সারা রাত সেদিন কেউ ঘুমাতে পারি নাই।
উনি যে ছটফট করছিলেন এটা কি উনি কোনো কারণে অস্থির হলে যেভাবে
হলে না, সে কাউকে দেখতে পাচ্ছে বলতেছে?
আচ্ছা আচ্ছা, জাস্ট আপনার জ্বর হলে যেমন হতো
ঘরের মধ্যেই দেখতে পাচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে দেখতে পাচ্ছে এবং সে তার সাথে কথাও বলতেছে, মাঝখানে মাঝখানে কথা বলতেছে, কিন্তু আমরা কেউ কিছু বুঝতে পারতেছি না।
এগুলো বুঝতে পারছিলেন সে কি
বলছে? হ্যাঁ, সে কথা বলতেছে আমি যাব না, বলছে আমি তোমার সাথে যাব না, আপু বলছে আমি তোমার সাথে যাব না, যাব না ছেড়ে দাও, তুমি আইসো না আমার কাছে, আমাকে ঘুমাতে দাও, এরকম বলতেছে আপু। তো পরে আব্বু বলল যে জিনিসটা তো আসলে খারাপ কিছু। আব্বুর কাছ থেকে যেটা জানলাম যে আমাদের দাদু ভাষায় যেটা ছিল, দাদু ভাষায় যে জিনিসটা সেটা হচ্ছে ওখানে চলাচলের রাস্তা বলে ওটা আর কি, এক্স্যাক্টলি এটা ওইখান থেকে আর কি, আমি নাম নিব না, অ্যাকচুয়ালি জিন ভূত যেটাই হোক তো তারা ওখান থেকে চলাচল করে, আমরা যেখানে বিল্ডিং করেছিলাম
আমরা কিন্তু সেই একটা প্যাটার্নে পৌঁছে গেলাম, যেটা আগেও আমরা দুই থেকে তিনবার শুনেছি,
এটা
যে অন দা ওয়ে অফ দেম, তাদের পথে একটা
এটা বাধা। কিন্তু এখনো এই 2015 হয়ে গেছে, তারপরে এখনো আছে এটা। তো আব্বু তখন বলল যে জিনিসটা বোধহয় সেটাই যেটা তুমি দেখতা আমরা দেখতাম, সেটাই চলে আসছে কোন একটা হবে। তো আব্বু পরবর্তীতে এটা অন্য একটা স্টেপ নেয় এবং আরো ভালো কিছু রিচুয়াল আর কি এটার জন্য করে।
আচ্ছা,
পরবর্তীতে যেটা হয়, একদিন রাতের বেলা আব্বু উঠে দেখতেছি যে মানে হেঁটে যাচ্ছে, হেঁটে সে মানে দরজাটা যে খুলে বাড়ি চলে যাবে, আমি ওখানে গিয়ে ধরছি, একদিকে ধরে রাখছি আর আমি চিৎকার করতেছি, আব্বুকে ডাকতেছি আর কি।
আচ্ছা,
তো আব্বু রুম থেকে আসছে, আম্মু বের হয়েছে, পরে মানে আব্বুকে নাড়াচ্ছে, কিন্তু আব্বু আসলে আব্বুর মধ্যে নাই, আব্বু একদমই নাই, মানে আব্বু কাউকে চিনেও না আমাদের, সে চলে যাবে আজকে তার যাওয়ার দিন, বলছে যে আজকে তো আমার যাওয়ার দিন তোমরা জানো না, এরকম বলতেছে।
এটা কি ঘুমের মধ্যে বলছে?
ঘুমের মধ্যে না, সে তার চোখ খোলা।
তখন কটা বাজে মিনিমাম?
আর এটা
তার আগের সময় বলছে আজকে তার চলে যাওয়ার দিন,
চলে যাওয়ার দিন, এখনই তার চলে যাওয়া,
একা একাই বলছে,
একা একাই বলছে। তখন আব্বু অনেক কষ্ট করে আটকালো, আব্বুকে রুমে আটকে রাখলো। এরপর আব্বু যেটা করলো, আব্বু কিছু জানে আর কি, আব্বু হালকা পাতলা কিছু জানে, উনি দোয়া কালাম পড়লো, কাগজে কিছু সুরা লিখে উনি দেয়ালের এবং বাহিরের গেটের লাগিয়ে দিল, দেয়ালের চার কোনায় চকটা, হ্যাঁ তখনই সাথে সাথে লাগিয়ে দিল, এবং লাগানোর সাথে সাথেই মানে একদম মানে বিশ্বাস করবে না, সাথে সাথেই জিনিসটা স্টপ, আব্বু মানে একদম ঘুমিয়ে পড়ছে। তো সেদিন আমরা কিছু বলিনি, সকালবেলা পরে আব্বুকে জিজ্ঞেস করা হয়েছে, আব্বু তখন বলল যে ও আসছিল, ও ঢুকতে পারতেছিল না, এবং ও বলতেছিল যে সামনে একটা রেখা টানা আছে, মানে যেটা আব্বু তাবিজ দিয়েছে আসলে সেটা অ্যাকচুয়ালি।
আচ্ছা, এটা এটা কি সেই জিনিসটাই যেটা একই মানুষকে দেখতে পেত, যে তিনটা বক নিয়ে কলিং
জিনিস, এবং ওই বক নিয়ে যে আসতো সেটা হচ্ছে সেই আম্মু যেটা দেখতো, সেটা যেটা আমি দেখতাম,
আপনি দেখতেন
যেটা আমাদের দাদু বাসা ছিল সেটা,
এবং সেখান থেকে সেই পুরনো ঢাকার বাসা থেকে
সেটা আমাদের চলে আসছে কোন একটা কারণে বা কোন একটা আকর্ষণে সে চলে আসছে।
আচ্ছা, তারপর কি হলো?
তো আপু যেটা বললো, আপু বলছে যে সে আমাকে বিয়ে করতে চায় এবং সে আমাকে নিয়ে যাবে, সে টাইম লাইন দিয়ে দিয়েছে, এবং সেদিন রাতেই ছিল টাইম লাইনটা।
আচ্ছা,
সে নিয়ে যাবে, সে আসছে, সে ওয়েট করতেছে, তাকে বলতেছে যে আমি চলে যাবো। আপু বলতেছে যে সে এটাও বলছে যে যদি কোনোভাবে কেউ বাধা দেয় তাহলে আপু সে এত বড় একটা ক্ষতি করে যাবে যেটা কখনোই কেউ এটা
রিকভার
করতে পারবে না। এবং আমি আসলে যেটা চিন্তা করি এখনো, অ্যাকচুয়ালি এটা মেবি সেই কারণে আপুর একটা পর একটা বিপদ লেগেই আছে, ইভেন আপু এখনো আর কি হসপিটালেই, মানে আপুর কোনো না কোনো একটা সমস্যা লেগেই থাকে, এ পর্যন্ত 7 বার অপারেশন হয়েছে, তো সমস্যা থেকেই আর কি, খুব ঝামেলাপূর্ণ, মানে এই জিনিসটা আমাদের লাইফে অনেক ক্ষতি করলো।
কথাটা বলেছিল যে ওনাকে যদি নাও নিতে পারে তাহলে,
যেহেতু নিতে পারে না, এসে একটা প্রবলেম করে গেছে আসলে।
আপনারা গেস করছেন সেটা থেকেই এই ধরনের প্রবলেমগুলো
কিন্তু সেই রাতে নিয়ে যাওয়ার ব্যাপারটাকে আপনারা ইগনোর করলেন কিভাবে, এড়ালেন কিভাবে?
এড়ালাম সেটা হচ্ছে আব্বু পরে আর কি এটা ইনিশিয়েটিভ নিল, সেটা হচ্ছে আপনার ওই কাগজে চারটা টুকরা করে চারটা সুরা লিখে সে চারটা কর্নারে আর কি দেয়ালে চারটা কর্নারে লাগিয়ে দিল এবং বাহিরে দরজায় লাগিয়ে দিল। এরপরে আপু আর কি তখনই ওখানে নিস্তেজ হয়ে গেছে এবং পরে সাথে সাথে দেখলাম যে ঘুম,
মানে একটা নিজস্ব স্টাইলে আঙ্কেল হচ্ছে বেঁধে
উনি বলল যেটা যে ওনার আমি বাবা হয়তো কিছু জানে,
আপু কিছু হালকা পাতলা জানে আর কি, উনি জেনে আসছিল যে পরবর্তীতে কি করতে হবে।
সবচেয়ে মানে বিষয়টা একটু অন্যরকম হতো আজকে যদি আমরা আপনার আপুর সাথে একটু ফোনে কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু উনি হসপিটালাইজড সেক্ষেত্রে
বৃহস্পতিবার অপারেশন হয়েছে আর কি,
পসিবল না। ওকে, তো এইটা ছিল আপনার ঘটনা?
হ্যাঁ, এটা ছিল, এখনো শেষ হয়নি আসলে।
আমরা ডট টিম এর কাছে যেটা শুনেছিলাম যে আপনার হয়তো আরো কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে, তো সেইগুলো কি ছিল, আমরা একটু সেগুলো শুনতে পারি?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরেকটা যেটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার আছে একদম নিজের চোখেই দেখা, সেটা হচ্ছে আমার পুরান ঢাকার আর কি দাদু বাসায়। তো আমি প্রতি শুক্রবার এমনিতে জুমার নামাজ পড়তে যাই আর এমনিতে অন্যান্য যে অকেশন গুলো থাকে সেগুলোতে যাই, সর্বরাত অন্যান্য যে ঈদের ফেস্টিভ্যাল গুলোতে যাই। তো এটা হচ্ছে আপনার 2004 এর ঘটনা, সর্বরাতের আগের দিন রাতের ঘটনা বলছি আর কি। ওইখানে আমাদের মানে দাদু বাসার ঠিক দুটা বিল্ডিং পরে আর কি একজন আমার এক রিলেটিভ থাকেন, উনার ছোট বোন আর কি আত্মহত্যা করে মারা যায়, সুসাইড করে মারা যায়। মানে সুসাইডের কারণটা হচ্ছে তার আম্মুর সাথে কোনো একটা কিছু নিয়ে কথা কাটাকাটি হয় তার, তো সে একটু মাথা রক্তচাপ ছিল আর কি, তো মেয়েটা সুসাইড করে। তো তাকে কবর দেওয়া হয় খুব কাছাকাছি একটা খুব পরিচিত, আমি নামটা নিব না, নাম নিলে সবাই এলাকাটাও চিনে যাবে এবং মানে এই ঘটনাটা ওই এলাকার সবাই
সাইড ঘটনা
সবাই জানে,
আন্দাজ করে
সবাই জানে, ওই এলাকার এমন কোনো মানুষ নেই সবাই জানে। তো তাকে ওখানে স্থানীয় একটা কবরস্থানে কবর দেওয়া হয়। আমরা আর কি এখন যে প্লেসে আছি অ্যাকচুয়ালি এখান থেকে ধরতে গেলে 25-30 মিনিটের রাস্তা হবে আর কি ওই স্থানের ঘটনা। সে মারা যাওয়ার পর যেটা হয় মানে অনেকেই দেখতে পেয়েছে সেটা হচ্ছে সে কবর উপর বসে থাকে রাতে, তো এই সমস্যাটা আমি তখন জানতাম না, একটু জানতাম যে সে মারা গিয়েছে। তো সর্বরাতের আগের দিন রাতে 12:30 বা 12:40 রাতে আমি আর কি ওই স্থানটা থেকে ক্রস করছিলাম কবরস্থানটা থেকে। আপনি যদি একটা নির্জন জায়গা থেকে যান কোন একটা জিনিস মুভ করলে ওটা চোখে পড়বেই, এবং সেটা যদি খুব ব্রাইট কোন একটা জিনিস হয়, ব্রাইট কোন একটা কালার হয়, সেটা চোখে তো পড়ারই কথা, সাধারণ স্বাভাবিক ব্যাপার। তো আমি দেখলাম যে আমার বাঁ পাশে আর কি আমি যেদিকে যাচ্ছি আমার বাঁ পাশে কবরস্থানটা, তো আমি দেখলাম যে কিছু একটা নড়তেছে। তো আমি পরে তাকালাম খুব ভালোভাবে যে কে এটা, আপনি কি মানুষ নাকি কোনো, বললাম যে হ্যাঁ মানুষের মতোই, মানে বসে আছে সে উপর হয়ে, তো একটা কবরের উপর হাত দিয়ে বসে আছে একটা মেয়ে মানুষ আর কি, দেখে মনে হচ্ছে একটা মেয়ে মানুষ। আচ্ছা, বললাম যে আচ্ছা হয়তো কোনো একটা কারণে আসতে পারে, আগামীকাল সর্বরাত সেই জন্য আসতেই পারে, পুরান ঢাকা তো অনেক রাত পর্যন্ত জেগেই থাকে মানুষ। পরে পরে আমার মাথায় আসলো যে মেয়ে মানুষ কেন আসবে এত রাতে, আমি পরে জিজ্ঞেস করছি যে কে এটা, যখন বলছি সে তখন তাকালো আর কি আমার দিকে, সে তাকানোর পরে সে কবর উপর বসছে, কবর উপর বসে সে যে পা দুটো লম্বা করছে পা শেষ প্রান্তটা আরো দুটো কবর পরে গিয়ে পড়ছে। মানে আমার এত ভয় লাগতেছিল যে মানে আমি তখন কি করব, আমি তখন ছোট আমার কাছে মোবাইল টোবাইলও নাই যে আমি কমিউনিকেট করব, তো আমি দৌড় দিব কি করব বুঝতে পারতেছিলাম না। মানে আমি বসে পড়ছি ওখানে, আমি দেখতেছি সে তাকায় আছে, সে তাকায় জাস্ট আমার দিকে তাকায় আছে এবং উপর থেকে গাছে যে পাতাগুলো পড়তেছে তার বডি ক্রস করে করে যাচ্ছে পাতাগুলো।
আচ্ছা,
মানে একদমই ট্রান্সপারেন্ট একটা জিনিস
এরকম, মানে বসে পড়েছেন বলতে আসলে আপনি বসতে বাধ্য হয়েছেন?
হ্যাঁ, মানে আমার তখন বডিতে কোনো স্ট্রেংথ নাই, মানে আমি জাস্ট কাঁপতেছি, মানে আমার কিচ্ছু করার নাই তখন। আমার তখন মনে হলো যে আমার
সময় হঠাৎ করে ব্রেন কাজ করে না যে আসলে কোন জিনিস,
মানে আমার ব্রেন একদম কলাপস হয়ে গেছে এরকম আর কি। তো আমার সাইডে আমার আমি ফিল করলাম যে আমার ডান পাশে কিছু একটা টাচ করলো, টাচ করার সাথে সাথে আমি মানে সেন্সলেস হয়ে গেছি। এরপর আমার যখন সেন্স আসছে তখন আমি দেখলাম যে বাসায় আর কি রাতেই বাসায় অনেক মানুষ ঘেরাও করে রাখছে, আমাকে আর কি উঠানোর চেষ্টা করছে, পানি টানি দিচ্ছে, বলছে তুমি কি হয়েছে, কি তুমি কবরের ওখানে ওখানে শুয়ে আছো কেন? আমি যে না আমি তো কবরের উপর শুয়েছিলাম না, কোনো কিছুতে শুয়েছিলাম না, আমি এরকম একটা জিনিস দেখছি, দেখে আমি মানে পড়ে গেছি।
আচ্ছা,
বল যে না তুমি কবরস্থানের ভিতরে ছিল।
ওকে, আপনাকে মানে ওখানে সবাই কবরস্থানের মধ্যে শোয়া অবস্থায়?
হ্যাঁ, আমাকে পেয়েছে সেই যে মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটার কবরের উপর আমি শুয়েছিলাম। আমি বলছি যে না, আমার এটা হয় নাই। আমি হইছে, আমি এরকম যাচ্ছিলাম, ক্রস করতেছিলাম, তখন আমার সাথে চোখাচোখি হয়েছে এবং আমি জাস্ট ওখানে বসে পড়ছি। এরপর আমার গায়ে কিছু একটা মানে ফিল হয়েছে, এরপর আমার কিছু মনে নাই। বলছে না, আমরা তো তোমাকে কবর ওখান থেকে অনেক খোঁজাখুঁজি করছি, পরে দেখলাম যে তোমাকে, আমার একটা ছোট ভাই আছে এলাকার, ও আর কি পরে দেখলো যে কবর উপর শুয়ে আছে।
আমি একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, যদিও আমি জানি যে এটা কথায় বর্ণনা দেওয়াটা আসলে অলমোস্ট ইম্পসিবল, তারপরেও একটু জানতে ইচ্ছা করছে যে ওই মেয়েটা যখন আপনার দিকে তাকিয়েছিল, তার দৃষ্টি এবং তার চেহারায় আপনি কি দেখতে পেয়েছিলেন?
কোনো ভয়ঙ্কর কিছু দেখিনি, মানে হাসি মুখ ছিল আর কি।
হাসি মুখ ছিল,
সে তাকিয়েছিল আর কি আমার দিকে, মানে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এবং সবচেয়ে বেশি আমি ভয় পেয়েছি যে পাতাগুলো পড়তেছে না, একটা মানুষ যদি জলজান্ত মানুষ বসে থাকে গায়ে পড়বে, গা ভেতর থেকে ক্রস করে তার কবর উপর পড়বে না। আমি দেখছি যে পাতাগুলো তার গা ভেতর দিয়ে ক্রস করে করে পড়ছে।
আসলে কিছু কিছু সিচুয়েশন থাকে এমন যখন আর কি একটা দৃশ্য ভয়ঙ্কর হতে হয় না, কিন্তু অবস্থানটা থাকে ভয়ঙ্কর। ফর এক্সাম্পল, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমার ফ্রেন্ড মনিরের সাথে ঘটনাটা ঘটে। সে তার জবের কারণে চিটাগাং থাকে এখন আর কি। তো ওখানে যেটা হয় যে কোনো এক কারণে হঠাৎ করে রাত 8:30 বেজে যায় বাড়ি ফিরতে। তো সে কোনো একটা হাইওয়ে দিয়ে আসছিল এবং খুবই মানে দুঃখজনক ভাবে সেই হাইওয়ে থেকে আসার পথে তাকে একটা অ্যাক্সিডেন্ট ফেস করতে হয়, তার নিজের না কিন্তু তার পাশে। যেটা হয় সেটা হচ্ছে যে একটা লন্ড্রি ছিল ওখানে, একটু মানে আছে না, একটু মফস্বলের দিকে যেমন লন্ড্রি গুলো থাকে ফুটপাথের উপরে বসানো, সেই লন্ড্রিতে একটা ট্রাক উঠে যায়, ভুলক্রমে ব্রেক ফেল করে ট্রাক উঠে যায়। এবং সেই লন্ড্রির ভেতরে আর কেউ নয়, ছিল হচ্ছে শুধুমাত্র লন্ড্রিতে যে ছেলেটা আয়রন করে সে। এবং সেটা মনিরদের কোয়ার্টারের আশেপাশে হওয়াতে ওই ছেলেটার কাছ থেকেই সবসময় শার্ট ইস্ত্রি করে সে সকালে নিয়ে চেঞ্জ করে অফিসে যেত। তো ব্যাপারটা যেটা হয় যে ওই ঘটনাটা দেখে, ওই থ্যাতলানো শরীরটা দেখে মনিরের মাথায় খুব বাজে ধরনের একটা এফেক্ট হয় আর কি। অনেকগুলো কাপড় ছড়াছড়ি করে পড়ে আছে, একটা টাকার বাক্স উল্টে আছে, সবকিছুতে রক্ত। এবং ছেলেটা মনে হচ্ছে যেন চেহারাটাতে কোনোভাবে কোনো এফেক্ট হয়নি, চেহারাটা দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে স্টিল, কিন্তু বডিতে কোনো মাংস জায়গায় নেই। ঠিক আছে, হাত পা উল্টে মানে পা মাথার পাশে পড়ে আছে, এ ধরনের একটা ব্যাপার ঘটে গেছে আর কি সামহাও। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ঘটে, সেদিন রাত্রেবেলা মনিরের বাড়িতে কলিং বেল বাজে রাত্রে 3:15 সময়। তো সে একই রুমে তারা দুজন থাকে আর কি, দুজন থাকে, সে এক খাটে থাকে আর এক খাটে থাকে, ডান দিকের খাটে জানালার পাশে সে থাকে আর বাম দিকে যেদিকে কোনো জানালা নেই সেদিকে তার বন্ধু বা কলিগ যেই হোক থাকে। তো রাতে 3:00 সময় কলিং বেল বাজার পরে স্বভাবতই সে অবাক হয়ে যায় এবং দরজা খোলার আগে সে তাকায়, এবং তাকিয়ে যে দৃশ্যটা দেখে সেটার জন্য সে তৈরি ছিল না। কোনো ভয়ঙ্কর দৃশ্য না, জাস্ট ওই ছেলেটাই তার কাপড় হাতে নিয়ে তাকিয়ে তার দিকে হাসছে, যে কাপড়গুলো মনির ইস্ত্রি করতে দিয়ে এসেছে, তার দিকে তাকিয়ে হাসছে। এবং এটা দেখে সে, মনির খুবই স্ট্রং নার্ভের একটা ছেলে, সে জাস্ট নিজে নিজে চিন্তা করে আমি যা দেখছি ভুল দেখছি, অ্যাক্সিডেন্টের একটা প্রভাব আমার উপরে। হ্যাঁ, এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে তার ফ্রেন্ড যে তার সাথে থাকে সে তখন ঢাকায় চলে গেছে তার ফ্যামিলির সাথে মিট করতে। সো আলটিমেটলি বাড়িতে সে একা, সে কোনো কিছুই চিন্তা করে না, এবং চিন্তা না করে এক পর্যায়ে সে এসে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে ঘুম থেকে যখন ওঠে তখন সে বুঝতে পারে টোটাল ব্যাপারটা একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে টোটাল ব্যাপারটা স্বপ্ন যদি হয় তাহলে তার বেড চেঞ্জ হওয়ার কথা না, সে কিন্তু জানালার পাশের বেডে আর ছিল না, অন্য বেডে শুয়েছিল, তার মানে সে উঠেছিল। সো হাউ ইউ এক্সপ্লেইন দ্যাট?
আসলে এটা এক্সপ্লেইন করার মতো কিছু নাই।
দেখ, সিনটা কিন্তু ভয়ঙ্কর ছিল না, একজন কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতেই পারে, কিন্তু তৎক্ষণাৎ ওই অবস্থায় যাকে আমি একটু আগে লাশ দেখে এসেছি,
সে যখন কাপড় নিয়ে আবার স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে থাকবে নিশ্চয়ই এটা ভয়ঙ্কর হয়ে যাবে।
Whatever, তাহলে চলে যাই আবার কাজল ভাইয়ের কাছে।
তো কাজল ভাই, আর কোন ধরনের ঘটনা কি আছে আপনার?
হ্যাঁ, এটারই একটা ছোট অংশ আছে, আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে আমারই এক দুঃসম্পর্কীয় নানা, উনি হচ্ছে প্রতিদিন মাঝরাতে গিয়ে ওই কবরস্থানে কোরআন শরীফ পড়ে এবং ফজরের নামাজটা একবারে সেরে তারপর বাসায় আসে, প্রতি বৃহস্পতিবার যায় আর কি। তো আমি দেখার পরে আর কি, আরো অনেক সপ্তাহ পর উনি আর কি কোরআন শরীফ পড়তে গিয়েছে, সাথে ওইখানে পুরান ঢাকায় ফেমাস খাবার হচ্ছে চা আর বাকরখানির রুটি। তো উনি বাকরখানির রুটি আর চা নিয়ে ফ্লাক্সে, ওখানে কবরস্থানে বসে কবর আর কি পড়তেছে কোরআন শরীফ। এটা ওনার কাছ থেকে শোনা, উনি বাসায় এসে আমাদেরকে আর কি বলছে। তো উনি দুটা থেকে পড়া শুরু করছে, এক ঘন্টা তিনটা পর্যন্ত পড়ছে। পড়ার পরে ওনার পিপাসা লাগলো, বললো যে একটু চা খাই, রুটিটা একটু খাই। উনি খাওয়া শুরু করছে, তার দু তিন মিনিট পরই তাকে পেছন থেকে কে একজন বলতেছে, একটা মেয়ে আর কি, নারী কণ্ঠ, সে বলতেছে যে তুমি, সে উর্দুতে বলছে, আমি বাংলাতেই বলি এখানে, বলছে যে তুমি কি একা একা খাবা, আমাকে দিবা না, এরকম দুবার বলছে। তখন নানা ওনার পেছনে তাকানে সে সেখান থেকেই বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমিও খাবা, আচ্ছা দাঁড়াও। তো নানা কি করছে, সে চাটা খায়নি, সে চা যে অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে বাকরখানে রুটি সহ পেছনে দিয়ে দিছে, রাস্তার পেছনে দিয়ে দিছে, পেছনে তারপর তাকিয়েও দেখেনি, সে তাকাই নেই, সে আবার কনফিউজ পড়া শুরু করছে। এবং সে সাউন্ড কিন্তু শুনতেছে, খাচ্ছে যে একটা মানুষ পেছনে বসে, মানুষ বা যেই হোক, সে কিন্তু ওই মেয়েটার কবরের কাছে বসে পড়তেছিল। তো সে এরকম পড়তেছে, ফজরের নামাজ পর্যন্ত, আজান পর্যন্ত আর কি সে কন্টিনিউ করলো। ততক্ষণ পর্যন্ত সে অনেক কিছু ফিল করছে, খাইছে, চায়ের কাপের সাউন্ড যে রাখলো এরকম। পরে উনি জাস্ট শেষ হয়েছে আর উনি মুভ করছে ওখান থেকে, উনি একবারও পিছনে তাকাই নাই যে আর কি হয়েছে ওখানে, কি কেউ খাইছে বা কিছু, এরকম কিছু না। সে বাসায় আসছে পরে, একদম পরে দুপুরে গিয়ে সে ওই জিনিসগুলো নিয়ে আসছে, ওইখানে আছে কিন্তু জিনিসগুলো আর কি, মানে ভেতরে পাকরখানি রুটিও নাই এবং চাও নাই,
কিন্তু
ওখানে সব আছে।
আপনার কাছে তো মোটামুটি অনেক ধরনের ঘটনা আছে, ডট টিমের কাছে যেটা শুনেছিলাম, তো আমরা শুনতে থাকি আরো কি ঘটনা আপনার লাইফে ঘটেছে।
আরো হচ্ছে আমার দুটা আরো ঘটনা আছে। অ্যাকচুয়ালি ঘটনা আমার দাদু বাসার পুরান ঢাকাতে, ওখানে অসংখ্য, মানে ওখানে অ্যাকচুয়ালি মানে ওটা বলতে গেলে জিনের আড্ডাখানা একদম।
আচ্ছা,
তো বলতে গেলে আজকে এক সারা রাত পার হয়ে আরো একদম শেষ হয়ে যাবে সব কাহিনী শেষ হবে।
আমরা
আমি অল্প কিছু বলি, সেটা হচ্ছে এটা আমাদের ভাড়াটিয়া আর কি, আমরা বিল্ডিংটা ছেড়ে আসছি, আপনাকে আগেই বললাম যে আমরা ধানমন্ডিতে শিফট হলাম। তো আমাদের বাসাটা ওখানে ফাঁকা ছিল, আমরা ওটা ভাড়া দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ভাড়াটিয়ার একটা এক্সপিরিয়েন্স আর কি। তো সে মধ্যরাতে উঠলো আর কি, উঠে বাথরুমে গেছে, দরজা খুলে রেখে গেছে। আমাদের হচ্ছে বাসাটা বাথরুমটা একটু দূরে সাইডে আর কি, তো রুম থেকে বের হয়ে সে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে বাথরুম করে সে যখন মানে বাসায় রুমের ভিতর ঢুকছে, ঢুকে দেখে কি মানে বিড়ালও না আবার বাঘও না, এরকম সাইজের একটা প্রাণী এবং অনেক লোমস কালো, সে তার ওয়ার্ড্রপের উপর বসে আছে। সে আর কি মানে ওই আমাদের ভাড়াটিয়া আন্টি তো মানে দেখে জাস্ট মানে তাকায় আছে যে কি এটা। সে যখন চিৎকার দিয়েছে তখন তার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, হাজবেন্ড ঘুম থেকে উঠে সেও দেখছে। সেই জিনিসটা যখন নিচে নামছে, নিচে ওইখান থেকে নিচে নামার পরে সেটা মনে হচ্ছে যে একটা মানুষের মতো, বাট খুব ছোট খাটো। ওটাকে আমরা মানে বামন বলি,
চোখের সামনে,
আমাদের চোখের সামনে
ওটা থেকে মানুষের মতো।
হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি বলি, এটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমার দাদির উপর ছিল আর কি, এবং সময় পেলে সে আদার্স মানুষদেরও জ্বালাতন করে, এখনো করে। পরে তারা দুজনেই বের হয়ে গেছে ভয় পেয়ে, বের হয়ে যাওয়ার পরে সেই জিনিসটাও বের হয়েছে, বের হয়ে সে জাস্ট সামনের ছাদ ছিল একটা, ছাদ দিয়ে ক্রস করে চলে গেছে। এরপরে সে চিৎকার দিয়ে সবাইকে আশেপাশে মানুষজনকে ডাকাডাকি করে উঠাইলো, আসার যে মানুষজন ছিল তারা আসছে, আসার পরে বলছে যে কি হয়েছে, কি দেখছেন, যে আমরা এরকম দেখলাম, এই সমস্যা, আমরা এখানে থাকতে পারবো না, এটা আমাদের পক্ষে পসিবল না। কি দেখলাম, এটা কোনো একটা বিড়ালও না আবার বাঘও না, এত বড় একটা জিনিস তো থাকতেই পারে না। আবার যখন সে নামছে, নামার পর তখন দেখলাম যে একটা মানুষের মতো, কিন্তু খুবই খাটো এবং একদম লোমস, আর দাঁত খুব তীক্ষ্ণ তীক্ষ্ণ দাঁত ছিল তার, তাকিয়ে ছিল। হ্যাঁ, পরে দাদা ছিল, তখন দাদা জীবিত ছিল আমার, দাদা আসছে। দাদা আসার পরে সে তখন সুরা টুরা পড়লো, পড়ার পরে সে যখন সুরা পড়তেছে তখন আবার ওই আমার ভাড়াটিয়া যে আন্টিটা, সে আবার চিৎকার করে উঠছে, বলে ওই যে যাচ্ছে যাচ্ছে, মানে সে নাকি আমাদের মানে আমরা দুই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলাম, তো তো মাঝখান দিয়ে নাকি সে ক্রস করতেছে, সে দেখতে পাচ্ছে, বাট আমরা দেখতে পাচ্ছিলাম না, সে একদম লাফ দিয়ে সরে গেছে, বলে এই যে যাচ্ছে যাচ্ছে বিড়ালের মতো বড়, কিন্তু আমরা কেউ দেখতেছি না। পরের দিন আবার
মানে সেই দিনের ভোরবেলার ভোরবেলার ঘটনা বলছি, সব খুব সকালে উঠছে সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে, তো উঠে রান্নাঘরে গেছে, ওই আন্টিটা রান্নাঘরে গেছে, আর ওই সময় আমার বড় চাচি তার রুম থেকে বের হয়েছিল তার বাসা থেকে, সে বের হয়ে দেখে কি যে ওই আন্টিটা তার রান্নাঘরে দাঁড়ায় কার সাথে কথা বলতেছে, তো এটা দেখে বড় চাচি ভয় পেয়ে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। পরে যখন আসলো ওই আন্টিটা আসছে, আন্টিটা আসার পরে তখন বড় চাচি বলছে তুমি কার সাথে কথা বলো এত সকালে, বলে যে কেন ওই যে একটা ছোট ছেলে এখানে দাঁড়ায় ছিল ভিতরে, বলে এত সকালে কোথা থেকে চলে আসবে, বাইরে গেট তো এখনো খুলেই নি, বাইরে গেট
কি দেখেছিল কাউকে কথা বলতে?
হ্যাঁ হ্যাঁ, বড় চাচি দেখছে সে কথা বলতেছে কারোর সাথে, কিন্তু কেউ নাই ওখানে, সে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছে স্পেসটা, কিন্তু সে কথা বলতেছে, সে বলছে আরে আমি একটা ছেলের সাথে কথা বলছি, এখানেই তো বসেছিল, এখানে বসেছিল কথা বলছে, বলে কখনোই সম্ভব না কারণ আমাদের মেইন গেট এখনো খুলেই নেই এত সকালে।
তাহলে কিভাবে আসবে,
কিভাবে আসবে, দেয়াল টপকে আসবে এটাও সম্ভব না, এত ছোট, যেভাবে সে বলতেছে এত ছোট ছেলে কখনোই পাঁচিল টপকে আসতে পারবো না, তো এইটা হচ্ছে গিয়ে মানে একটা সমস্যা ঘটনা।
ওকে, আপনাদের বাড়ির যে ঘটনা শুনছে এটা তো আমাদের একটা কোন গন্তব্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই বাড়িটার কথা শুনছি। ওকে, আর কোন ধরনের কিছু কি আছে?
আর কোন আরেকটা আছে, সেটা হচ্ছে আমার আমি তখন ক্লাস নাইনে পড়ি, ওটা আমার জন্য একটা ভয়ঙ্কর রাত ছিল বলতে গেলে, মানে খুব ছোট কিন্তু আমার কাছে খুব ভয় লাগলো, জিনিসটা কোন এক্সপ্লেনেশন নাই আমার কাছে এখনো। আমার পক্স হয়েছিল তখন, চিকেন পক্স ছিল, বাসায় আমি ছিলাম, আমার আম্মু ছিল আর আমার নানু ছিল, তো আমার তখন আমার আম্মু আর নানু বসে আম্মুর রুমে টিভি দেখতেছে আর আমি আমার রুমে শুয়েছিলাম, যেহেতু পক্স আরকি আমি শুয়েছিলাম, একটা সময় আমার খুব বাথরুম পেল আরকি, তো আমি বললাম আমি আবার ডাকবো, তখন আমি আর কি চলতে পারি, আমার অনেক পক্স হয়েছিল, গায়ে অনেক ব্যথা ছিল, কিন্তু আমি তখন মোটামুটি হাঁটতে পারি, আমি বললাম যে আমি নিজেই যাই, কিন্তু আমার নানু বলেছিল যে আমি যদি বাথরুমে যাই তাহলে যাতে আমি কাউকে অবশ্যই ডাকি, আমি সাথে নিয়ে যাই, আমি সেটা করি নাই, সেটা করি নাই, আমি একাই গেছি, একা গিয়ে বাথরুমে বসছি, তো বাথরুমে আমাদের দুটা লাইট ছিল, দুটা লাইট বিধায় দুটা রিফ্লেকশন পড়তো সবসময় একটা মানুষের, তো আমি বসে আছি, বসে বাথরুম করে যখন আমি দাঁড়ালাম তখন আমার একটা রিফ্লেকশন দাঁড়ালো আর একটা রিফ্লেকশন বসেই আছে।
আচ্ছা,
তো আমি মানে জাস্ট হাত নাড়াচ্ছি যে কে এটা, মানে সে বসেই আছে, মানে আমি এটা দেখে খুবই ভয় পাইছি এবং সাথে সাথে চিৎকার করলাম, নানুকে ডাকছি, নানু এসে তখন আমাকে বকা দিচ্ছে যে তোমাকে না বলছি তুমি একা যাবা না, এই অবস্থায় কখনো একা মুভ করতে হয় না, সমস্যা হয়, নানু বলতেছিল আর কি, তো সে আসার পরে আবার ওই নিম পাতা দিয়ে ঝাড়া ঝেড়ে দিল, তো আমি তখন নানুকে বললাম যে নানু এরকম আমি উঠে গেছি কিন্তু ওই ছায়াটা উঠতেছিল না, সে বসেই আছে, বুঝলাম না, এবং অন্য কোন সাইড থেকে একটা মানুষ বাথরুমে, তো আমি একাই, এটা কিভাবে সম্ভব, মানে আমি এটার কোন এক্সপ্লেনেশন এখনো পাই না, খুব ভয় পেয়েছিলাম।
ওকে তাজুল ভাই, মানে আপনি যেই রোগটার কথা বলেন চিকেন পক্স হয়েছিল, একটা সময় কিন্তু মানে ওলা ওঠা বলে একটা কথা ছিল গ্রামে প্রচলিত, এবং এটা নিয়ে অনেক ধরনের কিছু কুসংস্কারের সাথে জড়িয়ে গিয়েছিল, তো হয়তো বর্তমানে এটার অনেকটাই কেটে গেছে। তো যাই হোক তাজুল ভাই, আপনার কাছে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনলাম, এবং কয়েকটা ঘটনা তো আসলে আমি আর রেহান দুজনেই দুর্দান্ত লেগেছে আমাদের কাছে, তো অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদের
সাথে। অনেক বেশি বেশি ধন্যবাদ, আর আমার ইচ্ছা ছিল, আমি সবসময় শুনতাম, ইচ্ছা ছিল যে আমি আমার কাহিনীগুলো কখনো বলবো, এক্সপ্লেন করবো, মানুষ শুনতে পারবে, তারা মানে আমার কাছে এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই, যদি তাদের কাছে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে হয়তো বা তারা,
আমরা চাই যদি কারো কাছে বড় ধরনের এগুলো নিয়ে এক্সপ্লেনেশন থাকে প্লিজ আমাদেরকে জানান, আমরা আপনাদের এক্সপ্লেনেশনের অপেক্ষায় থাকবো। তো অনেক ধন্যবাদ তাজুল ভাই, তো আজকে এই পর্যন্তই না, এই পর্যন্তই মনে হয়, তো এখন ওঠা উচিত, আরো কিছু ঘটনা যদি শুনতে চাই রাত ভোর হয়ে যাবে,
রাইট, এবং আমরা আসলেই চাই না এখানে ভোর হয়ে যাক,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকের কাছে এমন আরো অনেক স্টোরি আছে, রাত ভোর হয়ে যাওয়ার মতো অনেক স্টোরি আছে, কিন্তু একদিনে তো আর সব শুনে ফেললে হবে না। তবে একটা কাজ করতে পারি, তাজুল ভাই যে কবরস্থানটার কথা বলেছিল
সেটা আমরা একটু ঘুরে,
আমরা যাওয়ার সময় একটু সেই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারি।
আসলে এই টাইমটাতেই তো মনে হয় তাজুল ভাই দেখেছিল, এই টাইমটার আশেপাশেই হবে হয়তো, যাই হোক সেটা তাজুল ভাইকে নিয়েই যেহেতু যাব, উনি জানি না কতটুকু সাহস পাবে ওখানে আবার ফেরত যাওয়ার, বাট থ্যাংক ইউ দোস, ভালো একটা বুদ্ধি দিয়েছিস, লেটস গো। আর কিছু বলার আছে তোর?
আর কিছু বলার নেই, আপাতত উঠতে হবে,
চল উঠি, দেখে আসি এমন আরো একটা জায়গা যেখানে আবারও গিয়ে বলতে পারবো বিলিভ ইট অর নট ফিয়ার ডাজ এক্সিস্ট।
ডর মানে ভয়।
ডরের ৪১তম পর্ব আজকে শেষ হয়ে গেল।
আগামী বৃহস্পতিবার আবারও আরজি কিপটিয়া এবং তার টিম মেম্বারদের নিয়ে সে হাজির হয়ে যাবে 42তম পর্বে। এই পর্বে যদি আপনি আপনাকে দেখতে চান, যদি জীবনের অভিজ্ঞতাগুলো লাখো মানুষের সাথে ভাগাভাগি করে নিতে চান, তবে আমাদের ফোন নম্বরটি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, 09613892892, 09613892892। আপনার ফোনের অপেক্ষায় রয়েছি আমরা। শুভরাত্রি।